exclusively on FusionBD.com.
Root FM. The night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় বেজে ফুটে রেডিও ফ্যাম। আমি রাতের আছি সাথে এবং ফুরিতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফ এম এবং আপনাদের সবাইকে ঈদের পরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এখনও ঈদের রেশ ফুরিয়ে যায়নি, এখনও অনেকে ঢাকায় ফিরে আসেননি, তো ঈদ মোবারক বলতে অসুবিধা নেই, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আজকের এই স্পেশাল একটা স্পেশাল শো আমরা লাস্ট উইকে শুনেছি, সেটাই স্পেশাল ছিল, ওই দিন ছিল চাঁদ রাত। এবং আজকে আবারও আরেকটা স্পেশাল শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি যে ভালো লাগবে আপনাদের, এবং আপনাদের কেমন লাগছে সেটা জানাতে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ দুটোতে কানেক্টে থাকতে হবে আপনাকে। এবং ফেসবুক পেজ দুটোর লিঙ্ক আমি বলে দিচ্ছি, www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/www.facebook.com/ এক্সপিরিয়েন্স গুলো শোনার পরে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং সেই সাথে আপনার ঘটনা আমাকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasim@radiofukti.fm, which is bhutasim@radiofukti.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এবং আজকে আমাদের স্টুডিওতে খুব স্পেশাল কিছু গেস্ট রয়েছেন যারা কিছুক্ষণের মধ্যে আপনাদের ঘটনা শেয়ার করবেন। এবং তার আগে যথারীতি আমি আজকে আপনাদেরকে প্রথম যে ঘটনাটা দিয়ে শুরু করতে চাই সেটি একটি ইমেইল, এবং সেই ইমেইল ইমেইলটা দিয়ে আমি শুরু করতে চাই আজকের ভূতটা। চলুন শুরু করি। তো এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরকে একজন দেশের বাইরে থেকে, এবং আমি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমি দেশের বাইরে থাকার কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই মেইল করছি। আমি আমার নাম পরিচয় গোপন রাখতে চাই, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী মেইলের নিচে আমার সব নাম, ঠিকানা সব কিছু দিচ্ছি, সাথে আমার স্ত্রী, তার সব কিছু আমি জানিয়ে দিচ্ছি, চাইলে আপনি ফোন দিয়ে ঘটনাটি ভেরিফাই করতে পারেন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, পৃথিবীর বিশাল নোনা জলরাশির কোনো এক প্রান্তে বসে আপনাকে ইমেইলটা করছি। মেইলটা আপনার হাতে যখন পৌঁছাবে তখন হয়তো আমি প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে বেড়াচ্ছি। আপনার অনুষ্ঠান আমি অধিকাংশ সময় ডাউনলোড করে শুনি। মার্চেন্ট মেরিনে চাকরি করার কারণে নেটওয়ার্কে আসার সুযোগ হয় কদাচিৎ। আমি সেকেন্ড অফিসার হিসেবে টিআইএল কোম্পানিতে কর্মরত আছি। পারিবারিক এবং ব্যক্তিগত কারণে আমি আমার নাম গোপন করছি। ঘটনাটি আমার সাথে ঘটে 2014 সালের শেষের দিকে। এতদিন ঘটনাটি আমি কারোর সাথে শেয়ার করিনি, কারণ ব্যাপারটা কিছুটা ব্যক্তিগত। পরে আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করি এবং ঘটনাটি তিনি এবং আমি মিলে জানানোর সিদ্ধান্ত নিই, কারণ আমার স্ত্রীর এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সেবার জাহাজ থেকে নেমে একদিনের মাথায় বিয়ে করে ফেলি, যা আমাদের দুই পরিবারের অজান্তে। পরে আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। চাকরির সুবাদে আমার স্ত্রী ঢাকাতেই থাকত, তাই সময় আর সুযোগ হলেই আমরা বেরিয়ে পড়তাম। সময়টা ছিল বর্ষার শেষ দিকে। আমরা ঠিক করলাম বান্দরবান ঘুরতে যাব। রাতের বাসে আমরা রওনা দিই বান্দরবানের উদ্দেশ্যে। সকালে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে উঠে স্বর্ণ মন্দির দেখতে যাই। পরের দিন নীলাচল সহ আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখি। সন্ধ্যার দিকে খুব বৃষ্টি শুরু হওয়াতে আমরা রুমেই ছিলাম। এমন সময় হোটেল বয় এসে বলল, নিচের লবিতে হোটেল কর্তৃপক্ষ ছোট একটা পার্টির আয়োজন করেছে আর হোটেলের সব গেস্টরা সেই পার্টিতে আমন্ত্রিত। সেখানে অন্যান্য লোকের সাথে কথা বলে জানতে পারি যে কাছেই একটা ভালো টুরিস্ট স্পট আছে এবং যেখানে কেবল মিনিকার এবং ঝুলন্ত সেতু আছে। আমি জায়গাটার নাম বলতে চাচ্ছি না, কিন্তু শ্রোতারা হয়তো বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি। যাই হোক, আমি রুম থেকে রুমে ফেরার পর ওকে বললাম এবং ও বলল যে কালকে ওখানে সেখানে যেতে চাই। হোটেলের বয়কে বলতেই বললো যে গাড়ি ম্যানেজ করে দেবে, এবং গাড়ি ম্যানেজ করে দিল। আমরা সকালে নাস্তা করার পর রওনা দিলাম। সারাদিন ঘুরে আমরা বিকেলবেলা ফিরে এলাম। হোটেল রুমে ঢুকেই ও বমি শুরু করলো। আমি ভাবলাম সারাদিন হয়তো বাইরে ছিল, রিচ ফুড খেয়েছে, হয়তো প্রবলেম হয়েছে। কিন্তু বমি থামছিলই না, এক পর্যায়ে বমির সাথে রক্ত আসা শুরু হয়। আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার এসে সব দেখে বলল বাইরের খাবার থেকে এই প্রবলেম হয়েছে। ওনার প্রেসক্রাইব করা ওষুধ আমি খাওয়াতে শুরু করলাম। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, কিন্তু ওর শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। আবারও ডাক্তারের সাথে কথা বললে উনি ওষুধ পরিবর্তন করে দিলেন, কিন্তু কোনো ফল পেলাম না। দুপুরের দিকে হোটেলের বয় এসে রুম ক্লিন করল। তখন আমি ভাবলাম যাই, ওকে নিয়ে বাড়ি থেকে একটু ঘুরে আসি, তাহলে হয়তো ওর ভালো লাগবে। আমরা দুপুরে খেয়ে বাইরে ঘুরতে বের হলাম, কিন্তু যেই না আমরা বাইরে পা রেখেছি, অমনি ও আমাকে খামচে ধরে বলল আমি বাইরে যাব না। রাস্তার পাশে তিন পাওয়ালা দুজন লোক দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবার জন্য। আমি ওকে যতই বুঝাবার চেষ্টা করি যেটা তোমার মনের ভুল, চোখের ভুল, তবে সে চিৎকার করে কান্না শুরু করলো। এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দিল। কোনো উপায় না দেখে আমরা রুমে ফিরে আসি। সিঁড়িতে ওই হোটেলের বয়ের সাথে কথা বলতেই সে বলল, কি হয়েছে স্যার? আমি বললাম, আমি কি কোনো সাহায্য করতে পারি? মেজাজে বিগড়ে থাকার কারণে দিলাম এক ধমক। বললাম, নিজের কাজে যাও। বয়টা বলল, স্যার সাহায্য লাগলে জানাবে। রুমে ফিরে ও আরো একবার বমি করল। আমি ওকে ফ্রেশ করে শুয়ে দিতেই ঘুমিয়ে গেল। আমি আর চিন্তা করতে লাগলাম হলুটা কি দেখে এমন ভয় পেল। রাত 9:00 থেকে 9:30 দিকে ওর ঘুম ভাঙে। আমি পাশেই বসেছিলাম, চোখ মেলতেই বলল, আম সরি। আমি ওর মাথায় হাত দিতেই বলল, ক্ষুধা লেগেছে, গরুর মাংস আর পরোটা খাবো। আমি নিয়ে এলাম, আমরা একসাথে খেলাম। দেখলাম একদম স্বাভাবিক, মনে হবে হাফ ছেড়ে বাঁচলাম আমি। আমি নিচে গেলাম রাতের জন্য কিছু খাবার কিনতে। ফিরে এসেই দেখি ও ফ্যানের সাথে ওড়না বাঁধার চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করতে বলল, তোমাকে ভয় দেখাবার প্ল্যান করছিলাম, বলে হেসে ফেলল। কিন্তু হাসিটা ছিল অন্যরকম। কিছুক্ষণ পরেই ও কাতরাতে শুরু করলো। কাছে গিয়ে দেখি গায়ে খুব জ্বর। আমি সাথে সাথে গা মুছিয়ে দিয়ে মাথায় পানি দিয়ে ঔষধ খাইয়ে দিলাম। আমি ওর পাশে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ রুমের দরজায় টোকা দিবার শব্দ। খুলে দেখি সেই হোটেল বয়টা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, ম্যাডাম কেমন আছেন? মেজাজ এইবার পুরা চরমে উঠে গেল। রেখে গিয়ে দিলাম বকা। এমনিতেই আছি ঝামেলায়, রাগের ওপর হোটেল বয় তার এমন আচরণ। কিন্তু সে রাগ করলো না, বরং হাসি মুখে বলল, স্যার কোনো সাহায্য লাগলে জানাবেন। আমি দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখি ও বিছানায় বসে আছে। আমাকে বলল ও ওয়াশরুমে যাবে। আমি ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে আমি ভাবলাম বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসি। কাপড় নিয়ে এসে দেখি ও বিছানায় এসে বসে আছে। আমাকে দেখে বলল, অনেক কষ্ট দিচ্ছে তাই না? আসো আমার পাশে বসো। আমি পাশে বসতে ও আমাকে বলল যে এভরিথিং উইল বি অলরাইট। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে ওয়াশরুমে যেতে ঢুকতেই দেখি দরজা বাইরে থেকে লক করা, আর ভেতর থেকে আমার স্ত্রী দরজায় হাত দিয়ে শব্দ করে দরজা খোলার জন্য শব্দ করছে। খুলে দেখি ও ভেতরে। আমি বিছানায় তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। কতটা ভয় পেলাম তার বর্ণনা দেওয়া সম্ভব না। তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আমি? ঘরের মধ্যে কেউ নেই, আমার স্ত্রী নেই, কেউ নেই। এতক্ষণ কার সাথে এই কথাগুলো বলছিলাম? কিন্তু আমি ওকে বুঝতে দিলাম না। ওকে শুয়ে দিয়ে আমি ভাবতে লাগলাম কি হচ্ছে এইসব। এদিকে বৃষ্টির ধারা বাড়তে লাগলো। সকালের দিকে আবার সেই রুম বয় এসে হোটেলের সিঁড়িতে দেখা হলো তার সাথে। এবার আমি নিজে জানতে চাইলাম সে কেন বারবার ওই কথা বলছিল। উত্তরে সে বলল, আমার সাথে আসেন, বাইরে তখন খুব বৃষ্টি। আমি বয়ের সাথে এক হুজুরের কাছে গেলাম। গত 2 দিন যা যা ঘটেছে সব বললাম, এমনকি ঘুরতে যাওয়ার কথাও। সব শুনে উনি বললেন, আল্লাহ মাফ করুন, কিন্তু এইটা আমার আয়ত্তের বাইরে। তবে উনি অন্য একজন হুজুরের ঠিকানা দিলেন। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে ছুটলাম ওই হুজুরের কাছে, কিন্তু হুজুর ঘরে নেই, কোথাও গিয়েছেন আর বৃষ্টির জন্য আটকা পড়েছেন। আমি ওনার ঘরের বাইরে বৃষ্টির মাঝে ভিজে অপেক্ষা করতে লাগলাম। বৃষ্টি বিকেলের দিকে কমলে উনি এলেন। পুরোটা সময় হোটেলের বয়ের সাথেই ছিলাম, কিন্তু একটা কথাও বলিনি। হুজুর এলে আমি তাকে সব ঘটনা খুলে বললাম। কথা বলার সময় খেয়াল করলাম উনি বারবার বয়টার দিকে তাকাচ্ছেন। ওনার চোখে মুখে ভয় স্পষ্ট ছিল। সব শুনে উনি বললেন, চলুন আপনার স্ত্রীর সাথে কথা বলবো। ওনাকে দেখেই আমার স্ত্রী চিৎকার শুরু করলো। উনি হোটেল রুমে ঢুকেই এইখানে তার বললেন যে রাত পক্ষে থাকা সম্ভব না, আপনারা লবিতে আসেন। লবিতে যাবার পর আমার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়ে ফু দিয়ে বললেন, ওইখানে কি দেখেছিলেন আমাকে বলেন। আমার স্ত্রী যা বলল তাতে আমি শিহরিত না হয়ে পারলাম না। আমরা যখন কেবল কারে নেমে ঝুলন্ত ব্রিজ পার হচ্ছিলাম তখন ও একটা খরগোশ দেখে তাকে এবং তাকে ধরবার জন্য পেছনে পেছনে ছুটতে লাগে। ছুটতে ছুটতে সে একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে। ঝোপের অপর পাশে একটা খোলা জায়গায় ছাউনির মতো দুটো ঘর ছিল, হাঁপাতে হাঁপাতে ওইখানে গিয়ে বসে পড়ে। তখন সে দেখতে পায় একটা পাকা পেয়ারা এক কোণে পড়ে আছে, কিন্তু তখন পেয়ারা সিজন ছিল না। সে পেয়ারাটাকে হাতে নিয়ে ছুঁড়ে মারে, সাথে সাথেই একটা দমকা বাতাস গায়ে লাগে। সব শুনে হুজুর বলল, আপনার ভাগ্য ভালো যে আপনি পেয়ারাটা খান নাই, তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আর এত কিছু ঘটে গেছে আমাকে জানান নাই কেন, আর আপনি কেনই বা পেয়ারাটা হাতে নিলেন, আর কেনই বা ছুঁড়ে মারলেন। এই কথা বললে উনি আমার স্ত্রীর মাথা থেকে হাত সরিয়ে নিলেন, আর সাথে সাথে ও অজ্ঞান হয়ে পড়ল। আমি হুজুরের কথা মতো ওকে হোটেল রুমে নিয়ে হুজুরকে রেখে হুজুরের সাথে বাসায় গেলাম। উনি আমাকে কি যেন লেখা দুটো কাগজ দিলেন, একটা তাবিজ। উনি বললেন, কাগজ দুইটা সরিষার তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে নাকের কাছে ধরবেন, আর কাজটা করার সময় যাতে আমার স্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখি, পারলে বেঁধে রাখি, আর তাবিজটা তার পরনের কাপড়ের সুতা দিয়ে হাতে বেঁধে দিতে হবে। আমি সবকিছু শুনে রুমে ফিরে দেখি আমার স্ত্রী টিভির ওপর বসে আছে। আমাকে দেখেই অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। আমি কাছে যেতে লাফ দিয়ে টিভির ওপর থেকে বিছানায় গিয়ে পড়ল। আমি তার হাত ধরতে আমাকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে মাকড়সার মতো পুরো দেয়াল জুড়ে ছুটতে শুরু করলো, হাঁটতে শুরু করলো। আমি তখন উপায় না দেখে হুজুরের কাছে দৌড়ে যাই। উনি আমাকে পানি পড়া দিয়ে বললেন এইটা ওর শরীরে ছিটিয়ে দিতে। আমি পানি পড়া নিয়ে রুমে ফিরে দেখি ও ফ্যানের সাথে উল্টো হয়ে ঝুলছে। আমি পানি পড়া ছিটিয়ে দিতেই ও ধুপ করে নিচে পড়ে যায়। পড়ে আমি ওর হাত পা খাটের সাথে বেঁধে জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে লাগলাম। জ্ঞান ফিরলে হুজুরের কথা মতো কাগজগুলো তেলে ডুবিয়ে তাতে আগুন লাগিয়ে ওর নাকের কাছে ধরি। পোড়া ধোয়া ওর নাকের ভেতর দিয়ে যাচ্ছিল, আর ও কাবালুশ কালাবুশ করে চিৎকার করছিল। হাতটা বাঁধনগুলো খোলার জন্য চেষ্টা করছিল, ধস্তাধস্তিতে দড়ি দিয়ে কেটে ওর পা থেকে রক্ত পড়ছিল। প্রথমে কাগজ পড়ল, শেষ হলে আমি দ্বিতীয়টা চালালাম, কিন্তু এইবার ও একদম শান্ত। বারবার শুধু জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল আর বলছিল, দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে এসো। একটু পর হাওমাও করে কান্না শুরু করলো আর বলল, তুমি চলে গেলা কেন, আমি আবার আসবো তোমার কাছে। আমার স্ত্রীর নাক ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে সেখান থেকে, আর মুখ দিয়ে লালা ঝরছিল। হুজুর আমাকে আগেই এই ব্যাপারে বলেছিলেন যাতে ভয় পেয়ে কাগজ পোড়ানো বন্ধ না করি বা বাঁধন যেন খুলে না দেই। পুরানো শেষ হলে আমি বাঁধন খুলে দিলাম এবং সাথে সাথেই ও আমাকে কামড়ে ধরলো। আমি ছাড়াবার চেষ্টা করতে চাইলেও পারলাম না। এদিকে কামড়ে ধরা জায়গা থেকে রক্ত পড়া শুরু করলো। আমি সেই পানি পড়া ছিটিয়ে দিতেই কামড় ছেড়ে দিয়ে নিতে ঝুঁয়ে পড়লো সে। আমি তখন হাতে তাবিজটা বেঁধে দিলাম। সারা রাত ওভাবেই পড়ে থাকলো, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো আমার স্ত্রীটাকে, দেখিও একদম নর্মাল। আমার হাতে ঢাকা ফিরে যাবার বাসের টিকিট। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছো? আমাকে উত্তর দিল, আমি ভালো আছি, কিন্তু গত দুই দিন তুমি শুধু ঘুমিয়েছ, আমাকে কোথাও নিয়ে যাওনি, আর আমার ছুটিও আজ শেষ, তাই আমি বাসের টিকিট কেটে এনেছি, তোমাকে ডাকি নাই, তুমি ঘুমাও। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম। খেয়াল করে দেখলাম হাতে বাঁধা তাবিজের সুতাটা আছে কিন্তু তাবিজটা নেই, আর হাত ছিলে কেটে যাবার ক্ষত স্পষ্ট ছিল। জিজ্ঞেস করতেই বলল, ওই দিন কেবল তারে ওঠার সময় খোঁচা লেগেছিল বা অন্য কোনোভাবে কেটে গেছে হয়তো, মনে নেই। আমি স্বপ্ন দেখছি কিনা চেক করার জন্য আমি নিজেকেই চিমটি কাটলাম। ঘাটা তখনও দগদগে, সাথে ব্যথা। বাসে ওঠার আগে আমি হুজুরের সাথে দেখা করি। আমি ওনাকে বলি আমার স্ত্রীর তো কিছু মনে নেই, এমনকি আমাকে বলে আমি নাকি দুদিন শুধু ঘুমিয়েছি, ওকে নিয়ে নাকি বাইরে কোথাও ঘুরতে যায়নি। উত্তরে হুজুর শুধু হাসলেন। তারপর উনি আমাকে বললেন, আপনি কি ওই হোটেল বয়কে চিনেন বা এইখান থেকে যাবার পরে তাকে আর দেখেছেন? আমি বললাম, না। জিজ্ঞেস করলাম, কেনই কথা বলছেন? উনি হেসে বললেন, মাওলা তোমার লীলা বোঝা তায়। ওই দিন রাতেই আমরা ঢাকাতে রওনা দেই। সে স্পটের সামনে দিয়ে যাবার সময় ও বলল, বলে উঠল, মনে হচ্ছে কাকে যেন ফেলে যাচ্ছি। আর আমি ভাবছি আমার জীবনে কি ঘটে গেল এই দুই দিন, আর এই দুই দিনই বা কিভাবে হারিয়ে গেল ওর জীবন থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন, ধন্যবাদ। এরপরে তিনি তার নাম ঠিকানা সবকিছু দিয়েছেন, তার স্ত্রীর নাম দিয়েছেন এবং ফোন নাম্বার দিয়েছেন, যেগুলো উনি শেয়ার করতে নিষেধ করেছেন বলে আমি শেয়ার করলাম না। তো এটা ছিল স্টোরি, এবং এই স্টোরিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব। আমরা অনেক সময় আমাদের এইখানে যারা আসেন তারা দীর্ঘ সময় দেশের বাইরে থাকেন, এবং আমি আগেই বলেছিলাম যে ইউ হ্যাভ ভেরি স্পেশাল গেস্ট টু নাইট, যিনি দেশে থাকেন না, দেশের বাইরে থাকেন এবং আজকে মানে কালকে চলে যাবেন, তার আগে আজকে ঘটনা শেয়ার করার সময় বের করে আমাদের সাথে এসেছেন। এই জন্য আমি অনেক থ্যাংকস জানাচ্ছি আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার, এবং আশা করছি যে আপনার ঘটনা শুনে সবাই আনন্দ পাবে। ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা শুনি, তার আগে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন।
আমি নাশা, আর আমি বেসিক্যালি সিঙ্গাপুর থাকি, কিন্তু ঘটনাটা ঘটেছিল মালয়েশিয়ায়।
ওকে,
তো ইট ওয়াজ 2014, তো আমাদের তখন ছুটি ছিল, চাইনিজ নিউ ইয়ার, এটা বড় ছুটি ছিল। তো তখন আমার ভাইও ছিলেন ওখানে সিঙ্গাপুরে, যে এখন স্টুডিওতে আছেন আমার সাথেই।
আমার নাম মামুন রশিদ খান রানা।
ওকে,
আমিও ছিলাম ওই সময়টা।
আচ্ছা, সবাই একসঙ্গে ছিলেন আপনারা?
তো ও ছিল বলেই আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটা রোড ট্রিপে আমরা মালয়েশিয়া যাব সিঙ্গাপুর থেকে। তো ইনফ্যাক্ট আমাদের ডেস্টিনেশন ছিল ক্যামেরুন হাইল্যান্ড, একটা জায়গা আছে মালয়েশিয়া। তো আমরা ডিসাইড করলাম যেহেতু তিন দিন থাকবো, তো আমরা এক এক রাত এক একটা জায়গায় যেয়ে এক একটা হোটেলে রাতে থাকবো আর কি। তো যেটা হলো, তো ফার্স্ট ও যখন আমরা ডিসাইড করলাম যে আমরা যাবো, তো এমন সময় আমার হাজব্যান্ড খুব সম্ভবত একটা শেয়ার করছিল ওর একটা কলিগের সাথে, তো কোন ওয়েতে গেলে ইজি হবে বা কোন ওয়ে ফাস্টার। তো ও সময় ওর একটা কলিগ বললো যে ওখানে কারাক হাইওয়ে বলে একটা জায়গা আছে, একটা হাইওয়ে, ওটা অ্যাভয়েড করতে। তো যখন আমরা বললাম যে কেন, তখন বললো যে না, ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর ওখানে কিছু হন্টেড ব্যাপার ঘটেছে আগে। তো এটা শুনে যেমন আমরা খুব এনথুজিয়াস্টিক হলাম যে কি ব্যাপার থেকে, তো আমরা নিজেরাই তখন একটা রিসার্চ করা শুরু করলাম আর কি।
বিভিন্ন রকম হলুদ একটা ভক্সাগান, যার মধ্যে কেউ নেই, রাতের বেলা অনেক অ্যাক্সিডেন্টও ঘটেছে ওই ওই ভক্সাগানের মাধ্যমে। এই ঘটনাগুলো আমরা অনলাইনে দেখতে পাই, ওই কারাক হাইওয়ে
গুগল করলে এটা আসলে পাওয়া যাবে আর কি। তো ও মানে আমাদের জার্নিটা শুরু হওয়ার আগে উই ওয়্যার হ্যাভিং ডিসকাশন অ্যাবাউট অল দোজ হন্টেড স্টাফ এন্ড অল। তো ফার্স্ট নাইটে যখন আমরা যাই, তো ওটা পুত্রা জায়া মালয়েশিয়ার একটা জায়গা, তো ওখানে আমরা প্রথম রাতটা থাকি মাল্টিমিডিয়া একটা ইউনিভার্সিটি একটা হোটেল। তো ওই হোটেলটা ইনফ্যাক্ট খুব ভয়ঙ্কর ছিল আর কি, মানে আমরা যখন গেলাম ইট ওয়াজ ভেরি কোয়াইট আর কি। তো আমরা সেই রাতে বসে আল্লাহ এই হোটেলটা আমার মনে হয় কিছু একটা হবে এরকম আমরা আলাপ করছি, বাট ইনফ্যাক্ট ও রাতে কিছুই হলো টলো না আর কি। আমরা আসলে অ্যান্টিসিপেট করছিলাম না কিছু, কিন্তু যেহেতু আমরা এত ভূত নিয়ে আলাপ করছিলাম, তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম আসলে প্রথম রাতে। তো সেকেন্ড ডেতে আমরা যখন ক্যামেরুন হাইল্যান্ডে গেলাম, তো সেখানে যে হোটেলটা আমরা নিয়েছি সেটার কথাও গুগল আমরা পেয়েছি যে ওখানে একটা স্পেসিফিক রুম, 800 কত নম্বর রুম, ওই রুমটা হন্টেড রুম হিসেবে কনসিডার করে আর কি। তো আমরা যাওয়ার পরেই জিজ্ঞেস করলাম যে আমরা কি ওই রুমটা পেতে পারি, তো রিসেপশনে ওরা হেসে দিল, বললো যে না এটা আসলে আমাদের বুকড আর কি। বাট বেসিক্যালি আমার মনে হচ্ছিল যে ওরা এই রুমটা কাউকে দিতে চাচ্ছে না আর কি। তো ওই ওদিনও কিছুই আমরা অনেক রাত পর্যন্ত গল্প টল্প করলাম, বাট উই ডিন এনকাউন্টার এনিথিং। তো দ্য লাস্ট নাইট যেদিন আমরা চলে আসবো, তো সেদিন আমরা আবার কেএল ব্যাক করলাম। তো সেইটা হোটেলটা আমরা আসলে আগে কখন মানে বুকিং দেইনি, তো আমরা গাড়িতে বসেই আসলে ঠিক করছি যে আমরা ওখানে থাকবো। তো ওই হোটেলটা ছিল একদম মানে হার্ট অফ দ্য সিটি, একদম কেএল এর একদম মাঝে, এটা হোটেল মুলারি নাম, ইটস মানে বেশ হইচুই একটা হোটেল আর কি, মানে একদম মেইন রোডের উপরে। তো আমরা আসলে ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমার দু বাচ্চা আর আমার ভাই, আমার একটা ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, আমার। তো আমরা উই ওয়ার লুকিং ফর আ কানেক্টিং রুম আর কি, যাতে আমরা রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে এসে গল্প করতে পারি। তো যখন ওদের কাছে চাইলাম, তো ওরা বললো যে না, আমাদের তিনতলায় দুটো রুম আছে কিন্তু কানেক্টিং রুম দিতে পারবো না আমরা, ওটা একটু দূরে হবে আর কি। তো আমরা আর কোনো আমাদের কোনো অপশন ছিল না, অনেক রাত হয়ে গেছে, আমরা উঠে গেলাম ওই হোটেলে আর কি। তো যেটা হলো রাত্রে আমার বাচ্চারা আমার হাজবেন্ডের সাথে রাতে ওরা রেস্টে ছিল, তো আমি ভাবছি যে আমি ওদের সাথে যে একটু গল্প টল্প করি। তো রাত তখন বাজে অ্যারাউন্ড 11:30 অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা তিনজন, আমি, আমার ভাই আর আমাদের একটা ফ্রেন্ড, হ্যাঁ, তো আমরা লাইক গল্প করছি, বাট ওইটা কোনো ভূতের গল্প টল্প না, জাস্ট নর্মাল গল্প করছি আমরা। এমন সময় শুরু হলো যে মনে হচ্ছে যে আমাদের রুমের বাইরে বেশ অনেক মানুষের আওয়াজ, কথা বলছে, লাগেজ টানছে। তো মানে উই হ্যাড আ ফিলিং যে গেস্ট আসছে বোধহয় কোনো আরো আর কি। তো হোটেলে তো ইউজুয়ালি গেস্ট অনেক সময় অনেক রাতেই আসে আর কি। তো আস্তে আস্তে আওয়াজটা যেমন একটু বাড়তে লাগলো আর কি, তো বেশ জোরে হচ্ছিল। এবং এর পাশাপাশি তুমি যেটা বললাম না, মেয়ের
কনসেপ্ট, মানে একটা ভয়েস পাচ্ছি যেটা হালকা হালকা করে ভেসে আসছে, একটা মেয়ের মেয়ের গলার আওয়াজ।
আচ্ছা,
কিন্তু আমরা বুঝতে পারছি না মেয়েটা কি বলছে বা কি কি ও কি শব্দ ইউজ করছে, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, একটা শব্দ শুধু মেয়ের হালকা একটা,
বুঝতে পারছেন যেখানে
একটা মেয়ের গলার আওয়াজ, কিন্তু কি বলতে চাচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছি না। অ্যাপলি লাইট, তারপর আস্তে আস্তে শব্দটা একটু বাড়তে শুরু করলো এবং শব্দটা এখন ওয়ালের মধ্যে, দেওয়ালে, আমাদের চারদিকের রুমের দেওয়ালে খুব জোরে জোরে কিছু দিয়ে বাড়ি দিলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হওয়া শুরু করলো, ধুম ধুম করে শব্দ হওয়া শুরু করলো। এবং তখন আস্তে আস্তে আমরা মানে আমাদের একটা ভয় ভিতরে ঢুকে শুরু করলো, মানে ফিলিংসটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো।
আচ্ছা, এর মাঝে একটা জিনিস হচ্ছে, যখন শব্দটা ফার্স্ট যখন শুরু হয় তো আমরা তখন ফোন করি নিচে রিসেপশনে, ফোন করে আমরা কিন্তু জানাই যে দেখো এরকম শব্দ হচ্ছে, এরকম শব্দ যদি কন্টিনিউ করে এখন তো আমরা ঘুমাচ্ছি না, বাট যখন ঘুমাবো এরকম শব্দ হলে তো এটা ইটস এ নিউসেন্স, আমরা তো ঘুমাতে পারবো না। তো এইটা খুব আমাদের কাছে একটু ডাউটফুল লাগে যে ওরা কোনোই রেসপন্স করে না বা ওরা কাউকে পাঠায়ও নি, কারণ আমরা ইন্ডিকেট করেছি যে আমরা এত নম্বর রুমে আছি, তোমরা একটু কাইন্ডলি এসে দেখবে যে এটা কিসের শব্দ হচ্ছে আর কি, বাট নোবডি কেম, মানে কেউ আসেনি। তারপরে যেটা হলো যে এরকম আমরা তখন আমরা আ লিটল প্যানিক যে কি হচ্ছে, কারণ শব্দটা লোকেট করা যাচ্ছে না। একটা সময় প্রথমে মনে হচ্ছিল যে রুমের বাইরে থেকে আসছে, এখন মনে হচ্ছে যে উইদিন দ্য রুম, কিন্তু কখনো এই দেয়ালে কখনো ও দেয়ালে,
এবং কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে।
তারপরে একটা পর্যায়ে তখন রাত্র বোধ হয় 2টার মতো বাজে, তো আমার এমন সিচুয়েশন হচ্ছে যে আমরা তিনজনই মানে বেরোতে পারছি না এরকম, মানে এত ভয় লাগছে আর কি। তো তখন আমি তো আমাদের রুমে যাবো, আমার বাচ্চাদের সাথে মানে থাকবো, যে আমি ওদেরকে বললাম যে চলো আমাকে তোমরা একটু ছেড়ে দিয়ে আসো, মানে ইনফ্যাক্ট খুব বেশি দূর না, জাস্ট একটাই করিডোর ক্রস করতে হবে, মানে অপোজিটে আমাদের আমার রুমটা ছিল। তো ওকে বললাম যে চলো আমাকে, আমার খুব ভয় লাগছে, আমি একা যেতে পারবো না, তুমি ওকে নিয়ে চলো। আমরা তিনজন জাস্ট করিডোরটাতে আমরা দ্য মোমেন্ট উই স্টেপড আউট, ওই ঠিক আছে মেয়ের একটা কান্নার একটা চাপা একটা কান্নার শব্দ, এবং ইট ওয়াজ লাইক ক্লিয়ার, একদম মানে মনে হচ্ছে যে করিডোরই কেউ কাছে, এরকম মনে হচ্ছিল না যে কোনো রুম থেকে কান্নার শব্দ আসছে আর কি। তারপরে ফাইনালি আমরা রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে আমি সঙ্গে সঙ্গে উঠালাম, উঠানো মাত্র আমার রুমেও ইট স্টার্টেড, আমার রুমেও এরকম হচ্ছে যে আমরা যেমন কমিউনিকেট করছি ওই পাশের রুমের সাথে যে তোমাদের কি এখনো হচ্ছে, ওরা বলছে হ্যাঁ আমাদের এখনো হচ্ছে, আমাদেরও হচ্ছে তখন, মানে মানে সারাটা রাত
দেওয়ালের শব্দগুলো আরো বেড়ে গেল।
আচ্ছা,
একদম ওই শব্দগুলো অনেক মানে ওগুলো অনেক ভয়ঙ্কর ছিল, মানে এত জোরে মনে হচ্ছে যে দেওয়ালটা ভেঙে যাবে, এত জোরে জোরে ধুম ধুম করে শব্দ হচ্ছিল,
এবং কন্টিনিউয়াস এবং ফ্রিকোয়েন্সিও বাড়লো এবং ডাইনামিকও বাড়লো, মানে সাউন্ডও খুব বেড়ে গেল আর কি। এটা পরে সকালবেলা যাই হোক আমরা সারা রাত আমরা ঘুমাইনি, আমরা মানে একদম অ্যাপারেন্টলি আমরা পুরো চোখ খোলা সারা রাত আর কি। তো নেক্সট মর্নিং এ যখন আমরা উঠলাম,
আমরা এর মাঝে সেকেন্ড আরেকবার ফোন করেছিলাম, তখন ওরা কোনো রেসপন্স করেনি,
ওরা বলছিল যে আমরা দেখছি এতটুকুই, আমরা দেখছি কি 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 সারা আসছে, ঠিক আছে আমরা কাউকে পাঠাচ্ছি, বাট নোবডি কেম, এবং এটার কোনো ওরা কোনো ক্লারিফিকেশনও দেয়নি যেটা কোনো রুম থেকে আসছে বা কোনো মানে অন্য কিছুর শব্দ কিনা। তো যাই হোক পরের দিন আমরা তো চলে আসবো, এমন সময় আমরা মানে কোইন্সিডেন্টলি একটা বাংলাদেশি হাউস কিপার পেয়ে গেলাম ওখানে, একটা বাংলাদেশি ভাই। তো তাকে আমরা বলছি যে আচ্ছা ভাই এখানে তো কালকে রাতে এরকম শব্দ হলো, আমরা তো একেবারেই ঘুমোতে পারলাম না। তো উনি হেসে দিয়ে বলছে যে আপা এরকম তো প্রায়ই হয়, অনেকেই তো কমপ্লেন করে, এখানে একটু সমস্যা আছে আর কি। তো আমরা তখন ফাইনালি আমরা চলে আসলাম, বাট আমরা মানে খুব প্যানিক হয়েছিলাম, আর এট দ্য সেম টাইম আমরা ভাবছিলাম যে যাক আমরা এত আলাপ করছিলাম তো এর জন্য আমাদের একটা এক্সপিরিয়েন্সও হলো আর কি এরকম।
সেটাই, আপনার কাছে এই যে পুরো ঘটনাটা এটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাবনর্মাল কোন জায়গাটা মনে হয়েছে? একটা তো হচ্ছে আপনার যে দুধ করেছিলাম, মানে কোনটা সবচেয়ে বেশি অ্যাবনর্মাল মনে হয়েছে এবং কোন মোমেন্টটায় আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন?
আমি করিডোরে যখন এসেছিলাম,
যখন ওই যে বিধার
কান্নার শব্দটা একদম
অস্পষ্ট
ছিল, হ্যাঁ
অস্পষ্ট একটা কান্নার শব্দ যখন শুনেছিলেন সেই মোমেন্টে, এবং আশেপাশে কোনো জায়গা থেকে সেই কান্নার শব্দ আসার কোনো কারণ নাই?
না, কারণ এটা একটা মানে মানে এনক্লোজড একটা করিডোর তো ওটা, এবং ওই যেটা আমার মনে পড়ছে যে অত রাতে প্রত্যেকটা, এবং আমরা যখন ঢুকিও তখন আমার কেন জানি মনে হচ্ছিল খালি খালি, মানে হোটেলটা তিনতলাটা এতটা ক্রাউডেড ছিল না, এত মানুষের আনাগোনা ছিল না,
রাইট?
তো হ্যাঁ, ওটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমরা তিনজনই লাইক আমরা কি করব আমরা বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে আর কি।
আচ্ছা, ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে হয় যে আপনারা অনেক এনজয় করলেন, তো এটাই তো, এটুকু কিছু ছিল, থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ। তো আমরা শুনলাম ঘটনাটা এবং আশা করছি যে আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে যেটা শুনলাম যে ঘটনাটা তাদের মুখ থেকে। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছে চলে যাই বরং, তবে তার আগে কি একটা বিরতি নিতে হতে পারে আমাদের? হ্যাঁ, একটা বিরতি নিতে হতে পারে এবং কিছু মেসেজ আছে, সেই মেসেজগুলো আমাদের পড়তে হতে পারে। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ফেসবুকে যাই এবং দেখি যে কারা কি লিখছেন আমাদেরকে। তো আমাদের এইখানে যারা এই মুহূর্তে ফেসবুকে কানেক্টেড আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে লিখছেন আমাদেরকে। আমাদের দুটো পোস্ট রয়েছে, www.facebook.com/weirdfoodthing and www.facebook.com/bhootfm.rasel, এবং আমি এখানে দেখছি যে আমাদের এইখানে লিখছেন ইয়াসিন শাফিন, এবং তিনি বলছেন যে ভূত এফএম নিয়ে প্রশংসাই করেছেন, আমরা পড়তে চাই না সেটা। আমাদের সঙ্গে আছেন শাকিল খান, দুর্গাপুর থেকে শুনছেন, রাজশাহী। মৃদুল আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে। এমডি আশিকুর রহমান আশিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাওহিদ বাবু, এবং তার কাছে ভালো লাগছে, এবং ইফরান আমাদের সঙ্গে আছেন এবং ভালোই লাগছে তার কাছে। প্রিন্স আছেন খুলনা থেকে আমাদের সঙ্গে, জাকিরুল ইসলাম জয় আছেন শেরপুর থেকে, শরীফুল ইসলাম সজীব আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন নির্জন জুনিয়র, আমাদের সঙ্গে সজীব আহমেদ আছেন, মুসাফির মেহরাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আমি ফাহিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল, আচ্ছা ক্লাসিক সিয়াম, এছাড়াও এমডি সম্রাট আমাদের সঙ্গে আছেন, রুবেল খন্দকার অ্যাপ দিয়ে শুনছেন, আফরোজা রস্তি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খালিদুল ইসলাম হৃদয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন রায়হান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিপ্লব, শাকিল খান, ওয়াসিফ আহমেদ বগুড়া থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল আজিম, আমাদের সঙ্গে আছেন সাব্বির রহমান ইমন, তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন ফাহিম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম, ঘটনাটি অসাধারণ ছিল লিখেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নাইমুর রহমান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া সুলতানা, এছাড়াও রাফসান আমাদের সঙ্গে আছেন, ইমেল বেশ প্রশংসা করেছেন, তানভীর ইসলাম আমাদের সঙ্গে আছেন, এবং আজকের এপিসোডটা ফাটাফাটি হচ্ছে সেটা তিনি জানিয়েছেন, শাকিল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বিপ্লব, আমাদের সঙ্গে আছেন এস কে রুদ্র, এছাড়াও এমডি নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, তিনি ইমেল এবং স্টোরি দুটোই পছন্দ করেছেন, শামিমুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন, রিয়াজুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস কে রুদ্র ইয়াস, মাসুদ রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আফ্রিদি তুহিন, এছাড়াও আছেন আমার সঙ্গে এই মুহূর্তে আরো অনেকেই, এমডি মুমিন নিলয় আছেন, আছেন শাকিল খান, আছেন আরো অনেকেই। তো যাই হোক, আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুড থিয়েটার এফএম অ্যান্ড ডু ফুড থিয়ে
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুড থিয়েটার এফএম, আমি রাসেল আছি সাথে, এবং এখন ঘড়িতে সময় রাত 12:30। আর আমাদের সঙ্গে ফেসবুকে যদি থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/weirdfoodthi। আমাদের সঙ্গে যদি আপনি আপনার কোনো, আমাদের আরও একটা ইমেল অ্যাড্রেস আছে উইচ ইজ www.facebook.com/bhootfm.rasel। এই দুটো পেজের যে কোনো একটি পেজে গিয়ে আপনি আমাদের আজকের পোস্ট দেখতে পারেন, সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, এবং জানাতে পারেন কোন স্টোরি ভালো লাগছে, যেটা আপনারা মানে আপনারা উইচ ইজ অলরেডি ডুইং, সেটা আপনি তারপরেও আরও বেশি করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আমাদেরকে ইমেইল করে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আমাদের সঙ্গে ইমেইল পাঠানো, আমাদের কাছে ইমেইল পাঠানো অ্যাড্রেসটা হচ্ছে bhutafm@radiofulke.fm, উইচ ইজ bhutafm@radiofulke.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এবং অডিও ক্লিপ পাঠানোরও অ্যাড্রেস কিন্তু একই, জাস্ট অডিওটা রেকর্ড করে আপনি আগে ক্লিপটা মেলে অ্যাটাচ করে আমাকে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। এবং আমাদের অবশ্যই শুরুতে একটু উল্লেখ করে দেবেন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনাটা শেয়ার করতে চাচ্ছেন নাকি আপনি চাচ্ছেন যে আপনার ঘটনা আমি পড়ে শোনাই। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাইকে ঈদ মোবারক আরেকবার, যদিও খুব রিসেন্ট ঈদ গেছে। আমি রাজশাহী থেকে সোহাগ, সবাই জানে যে রাজশাহী থেকে এসেছি। যে যেটা আমি বলছিলাম যে কিছুদিন আগে থেকে রোজার দুই মাসে, খুব রিসেন্ট এই ঘটনাটা, এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে খুব রিসেন্ট, যে রোজার আগে, রোজার দুই মাস আগে আমি একটা বাড়ির সন্ধান পাই, যে বাড়িটা হচ্ছে নবাবের বাগ। আমি অ্যাপ্রক্সিমেটলি এটা বলছি না, ঠিকানাটা বলছি না, শুধুমাত্র এটা বলছি যে এই বাড়িটা ছিল নবাবের বাগ। বাড়িটার বিশ্বস্ত এরকম যে বাড়িটাতে একটা রুম আছে, যে রুমটাই হচ্ছে কি যে কেউ একা রাত্রে থাকতে পারে না।
কেন
থাকতে পারে না বলতে, মূল বিষয়টা হল এরকম যে ওই বাড়িতে কেউ যদি থাকতে হয় তাকে অনেক দোয়া কালমা পড়ে তারপরে ওই রুমে থাকতে হবে, এমনি এমনি এই রুমে থাকা যাবে না। কেউ যদি কোনো গেস্টও যদি যায় যে ওই রুমে থাকতে চেষ্টা করে তারপরেও তার সমস্যা শুরু হয়। তো এই কারণে আমি যখন ইনফরমেশনটা পাই তখন আমি ওই ইয়ের দিকে মানে এটাকে খোঁজার চেষ্টা করি যে আমি ওই বাড়িতে যাব, কি ঘটনা ঘটে, এই ঘটনাগুলো দেখার জন্য আমার খুব কিউরিয়াসিটি ছিল, তো যাব। এরকম একটা দিনে আমি ঠিক করি যে যাই, যে দেখে আসি নবাবের বাগে। যখন আমি পৌঁছালাম ওই এরিয়াটাতে, যখন আমি পা দিয়েছি, আমি মেন রোড দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ওই বাড়ির দিকে যাব, আমি মানুষকে জিজ্ঞেস করলাম যে এ বাড়িটা কোথায়, দেন তারা আমাকে বলল যে এই জায়গায়। তো আমি গেলাম, যাওয়ার পরে ওই বাড়িতে যাইনি, অনেক দূরেই ছিলাম বাড়ি থেকে, শুধুমাত্র বলে দিল যে এই রাস্তা দিয়ে যান তাহলে বাড়িটা পাবেন আমাকে বলল। দেন আমি ওই পাশ দিয়ে যাওয়ার সময় যখন মেন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমার পিছন থেকে একজন লোক আমাকে আমার ঘাড়ে ডান কাঁধে হাত দিল, দিয়ে বলল, যখন হাত দিল তখন আমি ঘুরে দেখলাম যে একজন বৃদ্ধ লোক আমার ডান কাঁধে হাত দিয়ে আছে। দেন আমি আমাকে শুধুমাত্র সে একটাই কথা বলল যে তোমার খুব সাহস। তারপরে একটা হর্ন শুনে আমি সামনের দিকে তাকালাম, তাকানোর পরে যখন আমি এবার পিছের দিকে তাকিয়েছি তখন দেখছি যে ওই লোকটা আমার কাছ থেকে নাই, মানে একেবারে নাই, মানে তাকে আমি খুঁজে পেলাম না। এই ঘটনাটা আমি কিছু মনে করিনি, আমি জাস্ট মনে করলাম যে হয়তো বা কেউ আমাকে বললো যে তোমার খুব সাহস, এই কথাটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবেই আমি নিয়েছি। এরপরে একদিন পরে আমি গুলশানে এসেছি, সাজপুরে এসেছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য আসার পরে অনেক মোটামুটি রাত্রি 9টা বেজে গেছে, তখন হচ্ছে গুলশান উত্তরবাড্ডা থেকে একটা দেখা যায় যে জাবালেনুর যে গাড়ি আছে, এই গাড়িতে লাস্ট ট্রিপে আমি এই গাড়িতে উঠি। উঠার পরে ওই গাড়িতে শুধুমাত্র আমি, কন্ট্রাক্টর, ড্রাইভার আর হেল্পার, এই তিনজনই শুধুমাত্র আমরা আছি, আর ওই গাড়িতে কেউ নাই।
আচ্ছা,
তো গাড়িতে উঠে বসার পরে আমি হচ্ছে কি যে ব্রাউজিং করছিলাম, মোবাইল ইন্টারনেট ব্রাউজিং করছিলাম, করতে করতে একটা সময় কি মনে হলো, আমি ওই ড্রাইভার হেল্পার এবং যে ইয়া ছিল, কন্ট্রাক্টর ছিল, তাদের দিকে তাকালাম, ওরা তিনজন আমার দিকে তাকে হাসছে।
আচ্ছা,
আমি এই জিনিসটা দেখার পরে আমি আবার স্বাভাবিকভাবে আমি মোবাইল ব্রাউজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার যখন আমি হচ্ছে তাদের দিকে তাকিয়েছি, একইভাবে তারা আমার দিকে তাকে হাসছে তিনজন। তখন আমার মনে একটু অন্যরকম ফিল করলাম। ফিল করার পরে আমি বলছি যে এখানে আমি নেমে যাই, যে কোনো একটা জায়গায় নেমে যাই। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা দিচ্ছি। মানে সবচেয়ে আশ্চর্য বিষয় এটা যে টাকা যখন বের করেছি আমি, এই টাকাটা দিতে যাচ্ছি, তখন আমি দেখছি কি যে একটা গাড়ি আসলো, একটা কার এসে আমার সামনে খুব জোরে হর্ন দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি কুড়িল ফ্লাইওভার যেটা দিয়ে গুলশানে আসে। আমি কিন্তু যাওয়ার জন্য গাড়িতে উঠেছি, যেটা যদি ক্রস করতে হয় আমাকে যাওয়ার ফ্লাইওভারটা ক্রস করতে হবে, বাট আমি গুলশানে আসার যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের মাঝখানে টাকা নিয়ে দাঁড়িয়ে আছি। তখন ওই কার থেকে যে কার হর্ন দিচ্ছিল আমার সামনে, লাইট লাইট ইয়ে করছে, হর্ন দিচ্ছে, সেখান থেকে একজন বৃদ্ধ লোক নেমে এসে বলল যে তুমি এখানে কাকে টাকা দিচ্ছ? টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি একেবারে ফ্লাইওভারের মাঝখানে, তুমি এখানে কাকে টাকা দিচ্ছ? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম, বললাম, আমি কিছু বলতে পারলাম না। উনি আমাকে বললো যে আমার গাড়িতে উঠো। গাড়িতে উঠার পরে উনি আমাকে গুলশানের ফ্লাইওভার শেষে যে মাথাটা যেখান থেকে আবার ফিরতি গাড়িতে আসা যায় ওই জায়গায় এসে এক বোতল পানি দিয়ে বললো যে ভিড়ের গাড়িতে উঠো, থাকা গাড়িতে উঠো। আমি এইটুকু তখনও কিন্তু ভাবিনি যে তিনি কিভাবে জানলেন যে আমি ফাঁকা গাড়িতে উঠেছিলাম, আর তিনি কেনই বা আমাকে বললেন যে তুমি ভিড়ের গাড়িতে উঠো। দেন আমি ওখানে আরেকটা গাড়িতে, একটা ভিড় যে গাড়িতে অনেক মানুষ ছিল সেরকম একটা গাড়িতে উঠলাম, উঠে চলে আসলাম। তারপর দিন কিছু হয়নি, অনেকে দেখা যায় যে ভয় পেয়ে জ্বর টর চলে আসে, এরকম কিছুই না। আমার কাছে মনে হয়েছে সব ঘটনাগুলো একেবারে স্বাভাবিক, আমার সাথে ঘটছে যেগুলো একেবারে স্বাভাবিক ঘটনা। বাট তার দুই একদিন পরে আমি যখন অনেক রাত্রে আমার রুমে ফিরছিলাম, আমি একটু বর্ণনা দিই যেখানে আমি থাকি, আমার এই জায়গাটা এমন একটা জায়গা, একটা কলোনি, এই কলোনির মধ্যে মানে এট এ টাইম সিরিয়াল সাতটা বিল্ডিং আছে, আর এই সাতটা বিল্ডিং এর পাশ দিয়ে একটা চিকন রাস্তা, আমি ওখানে কোনো একটা মেসে থাকি। আর প্রথম যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পরে একটা আম গাছ আছে, আর দ্বিতীয় বিল্ডিং এর পরে একটা আম গাছ, একটা দেবদারু গাছ, আরো একটা আম গাছ আছে। এই যে ডিসক্রিপটা, তো আমি যেদিন রাত্রে আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, সবচেয়ে বড় কথা কি যে এই যে সাতটা বিল্ডিং আছে একটা জায়গায় দাঁড়ালে, একটা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গায় দাঁড়ালে সাতটা বিল্ডিং এর কোনাগুলাই দেখা যায়, যেহেতু সিরিয়াল সাতটা বিল্ডিং আছে, আর পিছিয়ে মার্কেট হওয়ার কারণে মার্কেটের আলোটার জন্য সাতটা বিল্ডিং এর কোনাগুলোকে স্পষ্ট দেখা যায়, যে কেউ যদি দাঁড়িয়ে থাকে তো বোঝা যাবে যে হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে এই বিল্ডিং এ। তো আমি যখন আসছিলাম তখন এই বিল্ডিং এর দিকে তাকালাম, আমি একটা একটা করে প্রত্যেকটা বিল্ডিং এ তাকালাম, তখন দেখছি যে প্রত্যেকটা বিল্ডিং এ ওই কোনার উপরে, সামনের কোনার উপরে একজন করে লোক দাঁড়িয়ে আছে আকাশের দিকে হাত তুলে।
আচ্ছা, খুবই অদ্ভুত।
এরপরে আমি এই জিনিসটা স্বাভাবিকভাবে নিয়েছি, আমি ভাবছিলাম যে হয়তোবা কোন একটা আমি হয়তোবা ভুল দেখছি। প্রথম বিল্ডিংটা যখন ক্রস করে আমি যখন প্রথম বিল্ডিংটা ক্রস করে আম গাছের নিচে আসি, তখন আমি দেখছি ওই সাতটা অবয়ব তারা একসাথে নিচে নেমে এসছে। আর এই যে রাস্তাটা, রাস্তার একটা জায়গায় ফাঁকা জায়গা আছে, একটু বড় জায়গা আছে, ওই সাতটা জায়গায় ওই মানে ওই ফাঁকা জায়গাটাই এই সাতটা অবয়ব দাঁড়িয়ে আছে। তারা তখনও হাতগুলো উঁচা করে আকাশের দিকেই তাকিয়েছিল, যখন তারা নিচে নেমে এসেছে তখনও তারা হাতগুলো উঁচা করে আকাশের দিকে তাকিয়েছিল। এরপরে যখন আমি দ্বিতীয় বললাম, আমার মনের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমি কি জিনিসটাকে দেখবো, যেহেতু সাতটা জিনিস এক জায়গায় আছে। পরে আমি যখন দ্বিতীয় বিল্ডিংটা ক্রস করলাম, ওখানে তো একটা আম গাছ, দুটা আম গাছ ছিল, একটা দেবদারু গাছ ছিল। ভাইয়া কি বলবো, যে ওই সাতটা অবয়ব বলি বা বস্তু বলি বা যাই ছিল না কেন, যেটাই ছিল না কেন, সেই জিনিসটা এক জায়গায় হয়ে গেল। এবং ওই যে আমরা যে জিনিসটা ইয়ে করি যে খোড়া মানুষ, একটা খোড়া মানুষ কিভাবে বসে থাকে, যার পা নাই কিন্তু তাকে যদি বসে থাকতে দেওয়া হয় এক হাতের উপর ভর করে, কিন্তু ওখানে আবছা আলো ছিল, আমি শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেছি যে যে বসেছিল তার চেহারাটা ছিল অ্যাজ লাইক অ্যাজ এ কুকুরের মতো, মানে তার মুখের অবয়বটা ছিল একটু কুকুরের মতো।
আচ্ছা,
দেন আমি ওই যে দ্বিতীয় বিল্ডিংটা যখন ক্রস করলাম, দেখছি যে ও ওখানে বসে আছে। তখন হচ্ছে আমি, তারপরে আমি বলছি যে আমি আরো কাছে যাব, যে দেখব একটা, যখন আমি ফার্স্ট স্টেপটা দিয়েছি, ওই যে লোকটা, যে লোকটা আমাকে প্রথমবার আমার কাঁধে হাত দিয়ে বলেছিল তোমার খুব সাহস, ওই লোকটা আবার আমার কাঁধে হাত দিয়েছে। যাওয়ার পরে যখন আমি ঘুরে তাকালাম, তখন আমাকে বলল যে তোমার যাওয়ার দরকার নাই। এরপরে যখন আমি সামনের দিকে তাকিয়েছি, তখন দেখছি ওই যে খোড়ার মতো কুকুরের চেহারার যে মানুষ বলি বা অবয়ব বলি যেটাই বলি না কেন, যে বসেছিল যখন আমি তার দিকে তাকালাম দেখলাম যে ওইটাও নাই, আবার আমার পিছে যে লোকটা ছিল এই লোকটাও নাই। আমি আশ্চর্য হলাম যে একই সাথে দুইজন ব্যক্তি একসাথে আমার সামনে থেকে উধাও হয়ে গেল। এখন সবচেয়ে বড় কথা যে এই যে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি এবং মাঝখানে যে বৃদ্ধটা ছিল, সে কিভাবে জানলো যে আমি ফাঁকা গাড়িতে উঠেছিলাম? এই তিনটা ব্যক্তি কেনই বা আমার কাছে এসেছিল, আর কেন ওই যে সাতটা অবয়ব, এই সাতটা অবয়ব আমার সামনে আসলো? আমি এটা যখন অন্য মানুষের সাথে শেয়ার করি, অনেকে আমাকে বলেছে যে তোমার সাথে অনেক কিছু আছে হয়তো। আমি এর আগেও বলেছি ভাইয়া যে আমার হুজুর, আমি যেখানে থাকি আমার হুজুর আমাকে বলেছিল যে আপনাকে অনেকেই অনেক কিছু আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না, আপনি অনেক কিছু পড়েন। তাই তো আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনাকে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে সত্য কি মিথ্যা, যে এই এই কথাটা বলে যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি বলেন মাঝে মাঝে। যারা এই জিনিসগুলো যারা প্রত্যক্ষ করে তারাই কিন্তু বুঝে যে কতটুকু সত্য। আর আরেকটা সবচেয়ে বড় কথা কি, আমি যে জিনিসটা মনে করি ভাইয়া যে আমি তখনই ভয় পাব যখন মনে করব যে কোনো কিছু নাই। যদি আমি মনে করি কোনো কিছু নাই তখনই আমার ভয় আসবে যে এখানে কোনো কিছু নাই, তাহলে আওয়াজ হলো কিসের? আর যদি মনে করি যে না আমি এখানে আছি, আমার মতো আরো অনেকেই এখানে আছে, তাহলে কিন্তু আমার ভয়টা লাগবে না, সেটা শরীরই হোক আর অশরীরই হোক না কেন।
রাইট,
ঠিক আছে। সো আমি এই জিনিসটা দেখেছি, শুধুমাত্র একটাই মানে উত্তরটা পাইনি যে এই যে তিনজন ব্যক্তি তারা কেনই বা আমাকে তার কাছ থেকে সেভ করতে চাইলো, আর তারাই যে সাতজন সাতটা হয়েও তারা কেনই বা আমার সামনে আসতে চাইছিল, এটাই হচ্ছে আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আপনার কি আরো ঘটনা আছে? আজকে একটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছি। অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি ঈদ তো ভালো করেছেন মনে হয়।
থ্যাংক ইউ,
বাকি দিনগুলো অনেক ভালো যাক, এবং অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভূত আসামে যখনই ঘটনা পাবেন তখনই শেয়ার করতে আসবেন আশা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা কথা বলছিলাম, আমাদের একটা ঘটনা শুনলাম আমাদের দ্বিতীয় অতিথির কাছ থেকে। আমি মনে আছে কি না, ঈদের আগে একটা এপিসোড, যে এপিসোডটা স্পেশাল এপিসোড না, অন্য একটা এপিসোডে আমি একটা ঘটনা পড়তে গিয়ে থেমে যাই, এবং এখানে দুটো ঘটনা পড়তে গিয়ে আমি থেমে যাই এবং বলি যে ঘটনাগুলো পড়া হয়েছিল বোধ হয়, তারপরে তো পড়া হয়নি আসলে। এরপরে যারা ইমেল পাঠিয়েছেন তারা আবার আমাকে ইমেল করে বললেন যে আমার ঘটনা পড়তে গিয়ে থেমে গেছেন, এবং অনেকে আমাদের ফেসবুকেও লিখলেন যে না ঘটনাগুলো আসলে পড়া হয়নি। তো আমি ভাবলাম যে ছোট ছোট ঘটনা একটু পড়ে ফেলি, ছোট্ট করে বলে দিই, কারণ এই ঘটনাগুলো এত বেশি পেছনে চলে যাবে না হলে আর কখনো পড়াই হবে না। তো আমি পড়ছি। হ্যালো রাসেল, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি পায়েল ফ্রম কলকাতা, ইন্ডিয়া, ভূত এফএমের একজন ডেইলি ফ্যান। একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আমার লাইফের, এবং বাংলায় টাইপ করতে আমি হ্যাবিচুয়েটেড না, তাই ইংলিশে করলাম, ভালো লাগলে পড়ে শুনো। আমার পূর্বপুরুষ বাংলাদেশের, আমার দাদু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কলকাতাতে দুটো বাড়ি বানান, একটি আমাদের জন্য এবং একটি আমার বড় পিসির ফ্যামিলির জন্য। আমার জন্মের আগে আমার দাদু মারা যান, কিছু বছর আগে আমার বড় পিসিও মারা যান, তাদের বাড়িটি এখন মোটামুটি খালি থাকে। এই বাড়িটির ভেতর দিকে একটি লম্বা করিডোর আছে, তার পাশে একটি বাগান আর পেছনে পুকুর। আমার রুমটার উইন্ডো দিয়ে সেই করিডোরটা দেখা যায় এবং শুরু থেকে শেষ অবধি। এই পূর্ণিমার রাতে জানালা খুলে ল্যাপটপে বসে কাজ করছিলাম। আমার যে কুকুর, সেই কুকুরটি হঠাৎ করেই রুমের মধ্যে ঢুকে রুমের ঠিক মাঝামাঝি এসে পড়ে এবং এসে সেখানে বসে পড়ে, এবং কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে থাকার পর সে ঘরের সিলিংয়ের দিকে চারদিকে চার কোণায় লক্ষ্য করে এবং সে ডাকতে থাকে, জোরে জোরে ডাকতে থাকে, এবং কন্টিনিউয়াসলি সে ডেকেই যায় এবং খুবই মানে ফিউরিয়াস হয়ে যায়, খুবই ওইরকম ভয়ঙ্কর হয়ে ওঠে আস্তে আস্তে। কাউকে কাছে আসতে দেয় না কোনোভাবে, কিছু একটা যে যেন তাকে তাকে হচ্ছে সবসময় যেন অন মানে কিছু একটা তাকে ডিস্ট্রাক্ট করছে এরকম একটা মনে হয়, এবং শুধুই ডাকতে থাকে, সেম ঘরের সিলিংয়ের চার কোণাতে দেখে, এবং কখনো এদিক কখনো ওদিক, কিছু ঘটনা দেখার কিছুক্ষণ দেখার পর সে ভয় পেয়ে চেয়ারের নিচে ঢুকে রাগে গোমড়ান থাকে, যেন অজানা অচেনা অদৃশ্য কেউ ওকে ভয় দেখিয়েছে এবং ওর সামনে এগিয়ে যাচ্ছে। সেই দিন রাতে আমার রুমের টেম্পারেচার খুব ঠান্ডা হয়ে যায় এবং নেমে যায়, ফল করে একটা অদ্ভুত ফিলিং, কেউ আমার রুমে আছে আমি ছাড়া। সেদিন আর সেই রুমে আমি ঘুমোতে পারিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা খুবই সারপ্রাইজিং মোমেন্ট, এবং খুব ভয়ের হয়তো না, বাট সত্যি উনি যেটা বলছেন যে মানে থাকে না যে পশু পাখিরা নাকি আগে বুঝতে পারে অনেক কিছু, যেটা আমরা অনেক সময় বুঝতে ভুল করি বা বুঝতে পারি না, সেটা অনেক সময় পশু পাখিরা বুঝতে পারে। এটা অনেকেই বলেন। তো উনি এরকম একটা ঘটনা পাঠিয়েছেন আর কি, যে ঘটনাটিতে তার যে কুকুরটি আছে সেই কুকুরটি কোনো একটা কিছু থেকে ভয় পেয়েছিল এবং মনে হচ্ছিল যে কোনো একটা কিছু অদৃশ্য কিছু এগিয়ে আসছিল এবং সেই সাথে ঘরের টেম্পারেচার ফল করে। তো উনি এটা খেয়াল করেছেন। এরকম অনেক কিছু কিন্তু আমরা খেয়াল করি না, আমাদের চারপাশে অনেক ঘটনাই ঘটে, যে সমস্ত ঘটনা আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না বা খেয়াল করি না বা মনে রাখি না। এবং আমরা গুরুত্ব যে দেই না এটা একদিক দিয়ে ভালোই, কারণ গুরুত্ব দিলে এগুলো আসলে পেয়ে বসে এবং এগুলো আসলে মাথার উপরে উঠে যায় এবং এগুলো আমাদের যে রেগুলার লাইফ সেই লাইফে একটা ছন্দ পতন ঘটায়। তো আমার মনে হয় যে সেই রকম যারা হচ্ছে মানে যদি তার মানে যারা লক্ষ্য করেন, জোর করে লক্ষ্য করতে বলছি না, যারা লক্ষ্য করেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার ঘটনা লিখে পাঠান bhutashunyo@radio.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, ঘটনাও লিখে পাঠাতে পারেন। স্বপ্নের রাজকুমার আসিফ আমাদের সঙ্গে আছেন, লিখেছেন খুব ভয় পাচ্ছি। এমডি এস কে সেলিম লিখেছেন অনেক ভালো লাগছে। এমডি ইব্রাহিম এস কে আমাদের লিখেছেন ভান্ডারকোট থেকে, এবং অনেক ভালো লাগছে ভাইয়া। স্বপ্নের আচ্ছা অ্যাঞ্জেল পিসা আমাদের সঙ্গে আছেন এবং তিনি খুলনা থেকে আমাদের সাথে আছেন। এমডি হাসান হাবিব আমাদের সঙ্গে আছেন নাটোর থেকে। মোহাম্মদ মাহবুবুর রহমান নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিষ্ফান্তু কারিয়া রাজশাহী থেকে শুনছেন তিনি। সোহেল মাহমুদ আমাদের সঙ্গে আছেন নোয়াপাড়া যশোর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন রিয়াজুল্লাহ হাসান, অনেক লেট করে ফেলেছি যাই হোক ভালো ছিল, শুনছি জামালপুর থেকে। শরীফুল ইসলাম আবিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি ইব্রাহিম, এছাড়া আমাদের সঙ্গে আছেন অন্বেষা রয় শ্রেয়া, এবং আজকের আচ্ছা সবগুলোই অসাধারণ রাসেল ভাইয়া। আমাদের সঙ্গে আছেন রাশিদুজ্জামান রাসেল, এছাড়া আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ইমতিয়াজ নিলয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি টি সি বি তামিম বরিশাল থেকে শুনছেন তিনি। শরীফুল ইসলাম আবিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সৌরভ মাহমুদ এবং সৌরভ মাহমুদ খান, এবং তিনি বলছেন আই এম ইন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এছাড়াও এম এম শান এম এম শাহান সাজিদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম ডি আফরিন আমাদের সঙ্গে আছেন। আব্দুস সালাম ভয় পাচ্ছি লিখেছেন, আমাদের সঙ্গে আছেন হৃদয় খান। এছাড়াও তফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম এছাড়াও ফারহান আহমেদ মাহফুজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন জাহিদ খান আকিব, এছাড়াও আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আমি রেডিও ফুটির পেজ থেকে পড়ছি। অজয় খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জিকু ভট্টাচার্য, অসাধারণ ছিল ঘটনাটি। হার্ট ট্র্যাকার মেহেদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তামিম চৌধুরী, এমডি হাসান হাবিব আমাদের সঙ্গে আছেন, পরিতোষ চন্দ্র আছেন আমার সঙ্গে, তামিম চৌধুরী আছেন, মেহেদি সি এস কে আছেন, আছেন আমার সঙ্গে এই মুহূর্তে রহস্যময় আমাদের সঙ্গে আছেন ফাহাদ কবির, এছাড়াও আছেন মেহেদি মারুফ, এবং তিনি প্রবাসে অনেক কষ্ট করে শুনছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এমডি আবদুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন, মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাজবাউল মিরাজ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ নাহিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি এমডি বাঁধন আছেন, মুন্না খান সহ আরও অনেকে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। পুরোটা সময় আশা করছি আমার সঙ্গেই থাকবেন, এবং এই মুহূর্তে আরও একটা ছোট্ট বিরতি নেব, কারণ আমাদের নতুন অতিথিরা এসে জয়েন করবেন কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio 50 at the FM and do 50.
Exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with grounding form.
Yes, The Night Comes Alive with Grammy Phone. You are listening to Radio Food Theater FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে এই মুহূর্তে আছেন আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। ঘুরতে সময় রাত 12:53, এবং আমরা এই মুহূর্তে যেটা আরও একবার মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofoodtheater.fm, যেখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না যে আপনার এই ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন, আর যারা দেশে রয়েছেন তারা তো লিখে পাঠাতে পারেন, দেশের বাইরে যারা আছেন তারাও লিখে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে লিখে মানে লিখতে বা পাঠাতে পছন্দ সেভাবেই পাঠাবেন, এবং শুধু জানিয়ে দেবেন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কাছে আরও একটা ইমেইল রয়েছে, যে ইমেইলটা আমি একটু পড়ে শোনাতে চাই, এবং আশা করছি এই ইমেইলটাও আপনাদের অনেক আনন্দ দেবে। তো যেভাবে উনিছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। তো উনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং মাসুম ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজন ভালো আছেন এবং ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমি অনেক দূরে থাকি বলে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ক্ষমা চাইছি। তাছাড়া আপনি আচ্ছা তারপরে ইমেল পড়ার প্রশংসা করেছেন। আমি সাইদ হাসান, আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার এক শিক্ষক মাসুম স্যারের কাছে ভূত এফএমের কথা শুনি, এবং এখন আমি 2018 সালে HSC এক্সাম দিলাম, অনেক বছর ভূত এফএমের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তবে এটা আমার প্রথম ঘটনা, আমি যে ঘটনাটা শেয়ার করলাম এটা আমার ফ্রেন্ড অন্তুর কাছ থেকে শোনা। ঘটনাটা আসলে আমার বন্ধু অন্তর বাবার মামার সাথে ঘটা, সহজে বললে আমার বন্ধুর দুঃসম্পর্কের দাদার ঘটনা। আমার বন্ধুর দুঃসম্পর্কের দাদার নাম নুরুল ইসলাম মোল্লা। নুরুল ইসলাম মোল্লা সাহেব একজন বয়স্ক লোক, তিনি ছিলেন এবং নিজের স্ত্রীকে নিয়ে একা একটি ঘরে থাকতেন, এবং পাশের ঘরে তার ছেলেদের বউরা তারা থাকত। নুরুল ইসলাম মোল্লা প্রধানত কৃষি কাজ করলেও তিনি ছিলেন একজন কবিরাজ বা ওঝা টাইপের মানুষ, এলাকার সবাই তাকে চেনে, কারণ তিনি অনেক মানুষের অনেক উপকার করতেন। তিনি জিন নিয়ে কাজ করতেন, তিনি খারাপ জিন বোতল বন্দি করে কোনো এক গোপন জায়গায় মাটিতে পুঁতে রাখতেন, আর এ কাজে তার এক সহকারী সাথে থাকত। তিনি খুব সাহসী একজন মানুষ ছিলেন, বিয়ের আগে অনেক জিন তার সাথে থাকলেও বিয়ের পর সেসব জিনকে তেনার সাথে তিনি রাখতেন না। নুর ইসলাম মোল্লা এ কাজ শিখেছেন তার দাদার কাছে, তার দাদাও ছিল একজন অনেক বড় কবিরাজ, মানুষের অনেক উপকার করতেন, এবং এও শোনা যেত যে নুর ইসলাম সাহেবের দাদা যেই রাস্তায় যেতেন সেই রাস্তায় যদি কোনো খারাপ জিন থাকতো তা ওনার মানে জাস্ট লাঠির ভয়ে পালিয়ে যেত। তো জিন সম্পর্কে অনেক কিছু নুর ইসলাম মোল্লা তার দাদার কাছ থেকে শিখেছেন। তার দাদা তাদের বংশে শুধু মাত্র তাকেই সেগুলো শিখিয়েছিলেন, তার দাদা তাকে একটা তাবিজ দেন এবং মৃত্যুর আগে তার লাঠি দিয়ে যান, এবং বলে যে তিনি যেন সবসময় সেটা তার সাথে রাখেন, সেটা নিয়েই সব কিছু করেন। ঘটনা 1990-এর দিকে, সে সময় একটি খারাপ জিনের কারণে সবাই ভয়ে থাকে। সেই অশরীরটা গ্রামে শিলকাটা ভূত নামে পরিচিত। শিলকাটা ভূত যার সামনে পড়ে সে মারা যায়। মারা যাবার অবস্থাটা এমন যে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, এক সময় মারা যায় এবং কিছুই বলতে পারত না। শিলকাটা ভূত দেখতে কেমন কারো জানা নেই, তবে অনেক আগে থেকে এই নাম, এই নামও কোথা থেকে এলো কেউ জানে না। অনেক বছর আগে নুর ইসলাম মোল্লা তার দাদা সেটাকে বোতল বন্দি করে রেখেছিলেন, কিন্তু হয়তো কারো কারণে সেটা মুক্ত হয়ে গেছে। পরবর্তীতে নুর ইসলাম মোল্লাও এই খারাপ জিনটিকে বন্দি করতে চেষ্টা করেন, তবে সেই অশরীরী এতই শক্তিশালী ছিল যে তার সাথে পেরে ওঠেননি। যাই হোক, সে সময় নুর ইসলাম মোল্লা সাহেবের ধান খেতে ধান প্রায় এক পেকে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে, আর মাত্র কয়েকদিন পর ধান কাটা হবে। এমন সময় বিকাল হতে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন দেখাচ্ছিল, এবং রাতে খুব জোরে বজ্রপাত হচ্ছিল। মনে হচ্ছিল একটু পরে মুষলধারায় বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি হলে সব ধান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। তাই দেরি না করে সেই রাতে খাওয়া শেষ করে 10টার সময় নূর ইসলাম মোল্লা সাহেব বের হতে চাইছিলেন, যেন ধান খেতে আইল কেটে দিতে পারেন, যেন ধানে পানি না জমে। কিন্তু নূর ইসলাম সাহেবের স্ত্রী যেতে মানা করেছেন এবং বলেছেন এমন ঝড় তুফানের সময় যাবেন না। উত্তরে নূর ইসলাম মোল্লা বললেন, তুই কোনো চিন্তা করিস না, আমি চলে আসব। নূর ইসলাম মোল্লা কোদাল এবং তার সাথে সেই লাঠি নিয়ে তিনি একাই বের হয়ে গেলেন। সেই রাতে নূর ইসলাম মোল্লা আর বাসায় ফিরলেন না। পরদিন ভোর সকালে ফজরের নামাজের সময় নূর ইসলাম মোল্লার বাড়ির উঠান হতে কিছুটা দূরে মুসল্লিরা একজন লোককে চিৎ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। তারপর লোকটিকে উঠিয়ে দেখে, এ তো নূর ইসলাম মোল্লা এবং তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সবাই বুঝতে বাকি রইল না যে রাতে কি হয়েছে, হয়তো সেই শিলকাটার কারণে এমন হয়েছে। সবাই ভাবছিল তিনি মারা গেছেন, কারণ এর আগে যারাই এই খারাপ ঝিম বা ভূতের মুখোমুখি হয়েছে তারা কেউ বাঁচেনি। কিন্তু নূর ইসলাম মোল্লা কি করে যেন বেঁচেছিলেন, তবে জ্ঞানহীন অবস্থায়, তাই তাকে ধরে তার বাসায় নিয়ে আসা হলো। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সে সময় হাসপাতাল কম ছিল, তাই তার ছেলেরা তাকে দূরে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রক্ত দেয়া হয়, কারণ তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এবং নাকের ছিদ্র দিয়ে নলের মাধ্যমে খাবার দেয়া হয়। কিন্তু ডাক্তাররা কেউ কিছু বলতে পারছিলেন না তার আসলে কি সমস্যা। প্রায় 3 দিন হয়ে গেল, কিন্তু নূর ইসলাম মোল্লার জ্ঞান ফেরেনি, কোনো উন্নতিও হয়নি, আবার সবকিছু অবনতির দিকে। শেষ পর্যন্ত তাকে বাড়িতে নিয়ে আসা হয়, এটি যেন কমপক্ষে কবিরাজ বা ওঝা দিয়ে তাকে ঠিক করানো যেতে পারে। তাছাড়া ডাক্তাররা হাসপাতালে কবিরাজদের চিকিৎসা করার সুযোগ দেবেন না। যাই হোক, নূর ইসলাম মোল্লা নিজেও অনেক বড় কবিরাজ হওয়া সত্ত্বেও অনেক কবিরাজ আসলো গেল, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারল না। সবাই আশা ছেড়ে দিল, সবাই ধরেই নিয়েছিল যে তিনি হয়তো মারা যাবেন। যেহেতু অত্র এলাকায় পরিচিত ছিল সবাই, সবার কাছে খবরটা ছড়িয়ে পড়ল। তারপর ঘটনা ঘটার 5-6-7 দিনের মাথায় একটি ঘটনা ঘটে। সে রাতে একটি ঘরে একা জ্ঞানহীন নূর ইসলাম মোল্লা ও তার স্ত্রী শুয়েছিল। রাত প্রায় আনুমানিক 2:30 বা তার বেশি সময়। এমন সময় তার স্ত্রীর ঘুম ভাঙল এবং খেয়াল করল যে দরজার নিচ দিয়ে আলো আসছে। তিনি ভালো করে খেয়াল করে দেখলেন যে আলোটা এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল এখন রাত নয় বরং দুপুর। তিনি কিছুটা ভয় পেলেন, হঠাৎ দরজায় কিছুটা বারবার নক করছিল। তিনি আরো ভয় পেয়ে গেলেন, কিন্তু যেহেতু তিনি একজন ওঝা বা কবিরাজের স্ত্রী, তাছাড়া বিয়ের পূর্বে একজন হুজুরের মেয়ে ছিলেন, তাই সেই সাহস নিয়েই তিনি দরজা খুললেন। তিনি দেখলেন একজন জুব্বা পরা লম্বায় বিশাল আকৃতির লোক। লোকটি এতটাই বড় যে দরজার সামনে দাঁড়িয়ে তার মাথা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল তার মাথা যেন আকাশে, এবং সেই লোকের শরীর থেকে এত আলো বেরোচ্ছিল। তিনি বুঝে গেলেন এটা কোনো মানুষ না, এটা একটা জিন। জিনটি নূর ইসলাম মোল্লার স্ত্রীকে সালাম দিলেন, জবাবে নূর ইসলাম মোল্লার স্ত্রী সালামের উত্তর দিলেন। তারপর জিনটি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ইসলাম মোল্লা সাহেব কি বাড়িতে আছেন? নূর ইসলাম মোল্লা বললেন যে, নূর ইসলাম মোল্লার স্ত্রী বললেন যে হ্যাঁ আছেন, তবে তিনি কারোর সাথে দেখা করতে বা কথা বলতে পারবেন না, কারণ তিনি অসুস্থ। তারপর জিনটি বললেন, ও আচ্ছা, আপনি যদি এনাকে বাঁচাতে চান তাহলে আমার সাথে একটি পানির পাত্র নিয়ে আসুন, আপনার ক্ষতি হবে না। নূর ইসলাম মোল্লার স্ত্রী উপায় না দেখে সেই জিনটির সাথে যেতে রাজি হলেন এবং ভাবছিলেন হয়তো কোনো একটা ভালো জিন, তাই তার পিছু পিছু গেলেন। অনেক দূর হাঁটতেই থাকে নূর ইসলাম মোল্লার স্ত্রী। হাঁটতে হাঁটতে একটি বাগান বাড়ি জমির খেত, তারপর একটি পুকুরের সামনে এসে একটি লাঠি দেখে জিনটি বলেন, এই লাঠিটি ভাঙুন এবং হাতে রাখুন। নূর ইসলাম মোল্লা সাহেবের স্ত্রী লাঠিটি ভাঙার সাথে সাথে মনে হলো জিনটা অনেকগুলো প্রতিলিপি বা কপি হয়ে গেছে। এবার যেন জিনটির মতো অনেকগুলো জিন। জিনটি বলল, ভয় পাবেন না, এবং পুকুর পাড়ের এক সাইড দেখিয়ে খুঁড়তে বললেন। যেহেতু পুকুরের পাড়ের মাটি নরম, তাই খুব সহজেই সামান্য খোঁড়ার পরে সেখান থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু হলো। এবং জিনটি বলল, আপনি বিসমিল্লাহ বলে পানি পান করুন, তারপর উজু করুন এবং আপনার স্বামীর জন্য নিয়ে যান। নূর ইসলাম মোল্লার স্ত্রী ঠিক তাই করলেন, এবং যাবার সময় জিনটি বলল, ভাঙা লাঠিটি জোড়া লাগান। নূর ইসলাম মোল্লার স্ত্রী সেই ভাঙা লাঠিটিকে জোড়া দিতেই চুম্বকের মতো লেগে গেল, এবং আশেপাশে সব প্রতিলিপিত সেই সমস্ত জিনগুলো কোথায় যেন উধাও হয়ে গেল। তারপর জিনটিনুর ইসলাম মোল্লা সাহেবের স্ত্রীকে বললেন যে আপনি চান এই পানি পান আপনার আপনার স্বামী ফজরের নামাজ পড়ে খাওয়াবেন এবং তবে তবে এই রাতের ঘটনা আপনি কাউকে বলবেন না, ওয়াদা করুন এবং ওয়াদা ভাঙলে আপনার ক্ষতি হবে। নুরুল ইসলাম সাহেবের স্ত্রী কথাও দিলেও যে কাউকে বলবেন। এরপর নুরুল ইসলাম মোল্লার স্ত্রী ফজরের নামাজ পড়ে সেই পানি নুরুল ইসলাম মোল্লাকে খাওয়ায় এবং সঙ্গে সঙ্গে নুরুল ইসলাম মোল্লা এমনভাবে শো অবস্থা থেকে ওঠেন যেন তিনি অজ্ঞান ছিলেন না, তিনি গভীর ঘুমে ছিলেন, কোন একটা দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠলেন। যাই হোক, সকালে সবাই নুরুল ইসলাম মোল্লাকে দেখে অবাক, সবাই ভেবেছিল নুরুল ইসলাম মোল্লা মারা গেছেন বা যাবেন, এত মানে মানে এটা তো একদম অন্যরকম একটা বিষয়। নুরুল ইসলাম মোল্লা বেঁচে আছে খবরটা পুরো এলাকায় ছড়িয়ে পড়লো, সবাই নুরুল ইসলাম মোল্লাকে দেখতে এলো, সবাই দেখে অবাক, তারা জানতে চাইলো সে রাতে কি হয়েছিল নুরুল ইসলাম মোল্লার সাথে। নুরুল ইসলাম মোল্লা বললেন, আমি সেদিন রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ আমি বাগান বাড়ির দিকে আসতে দেখি একজন দূরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে কোনো মানুষ ভেবে এগিয়ে গিয়েছিলাম, কাছে যেতে দেখি এ তো মানুষ নয়, একটা অশরীর যেন আমার জন্য অপেক্ষা করছিল। জিনিসে দেখতে মানুষের মতোই, তার হাইট, তার বুক এবং তার মাসল অনেকটা মানে গঠিত, মানে সুগঠিত আর কি, চওড়া পুরো শরীর এবং মুরগির লোমের মতো লোম এবং লোমের ফাঁকে ফাঁকে চোখ এবং চোখের মধ্যে লম্বা লম্বা কাটা এবং মাথা নেই, বুঝতে বাকি রইল না এইটাই সেই মানুষের মুখের সোনা শিলকাটা ভূত। এবং এও বোঝা গেল যে এটাকে কেন শিলকাটা ভূত বলে, কারণ তার দেহে অনেক লম্বা লম্বা কাটা থাকে। তারপর আমি কিছুটা ভয় পেলাম এবং দোয়া পড়তে শুরু করলাম এবং হাতের লাঠি দিয়ে অশরীরটাকে ভয় দেখানোর চেষ্টা করি, কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই ভয় পাচ্ছে না। অনেক চেষ্টা করেও কাজ হলো না, সেই জিনিসটা আগের মতো দাঁড়িয়েছিল। আমি এবার কিছুটা ভয় পেলাম এবং দাদার দেওয়া তাবিজটা খুলে সেটা থেকে ছুঁড়ে মারি, কিন্তু কাজ হয় না। সেই অশরীরটা যেন আরো ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে। এবার আমি দোয়া পড়তে পড়তে এগিয়ে গেলাম এবং আমি অনুভব করতে পারি সে আমার অশরীরটা আমার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। এক সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে বাড়ি থেকে দূরে আমি জ্ঞান হারিয়ে ফেলি, তারপর আর কিছু মনে নেই। যাই হোক, খুশির সংবাদ যে নুরুল ইসলাম মোল্লা সুস্থ, ঘটনাটি এখানে শেষ হতে পারত এবং সিনেমার মতো, কিন্তু বাস্তবে নয়। সবার মনে প্রশ্ন রয়ে গেল যে মানুষটি উঠতে পারতো না, চলতে পারতো না, সে কি করে এক রাতের মধ্যে সুস্থ হতে পারে। সবাই ভাবল নুরুল ইসলাম মোল্লার সাথে তার স্ত্রী ওই ঘরে আর কেউ থাকে না, তার ছেলেরা পাশে ঘর বানিয়ে ছেলের বৌদির সাথে থাকে, তাহলে নুরুল ইসলাম মোল্লা কিভাবে ঠিক হয়েছে সেটা একমাত্র নুরুল ইসলাম মোল্লার স্ত্রী বলতে পারবেন। এবং স্ত্রী তার স্ত্রীকে সবাই জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি কোনোভাবেই জবাব দেবেন না, এ প্রসঙ্গে কথা বলে তার ক্ষতি হবে, তাই তিনি কিছু বললেন না। বেশ কয়েকদিন কেটে গেল, সবকিছু ভালো যাচ্ছিল, প্রায় গ্রামের মহিলাদের তালিম হতো, অর্থাৎ গ্রামের মহিলারা অবসর সময়ে ধর্মীয় আলাপ ও নিজেদের সুখ দুঃখ নিয়ে কথা বলতেন। একদিন সেই তালিমে এক মহিলা নুরুল ইসলাম মোল্লা সাহেবের স্ত্রীকে জিজ্ঞেস করলো সেই ঘটনা, অর্থাৎ তার স্বামী কিভাবে ঠিক হলো। যেহেতু এ ব্যাপারে কথা বলা নিষেধ ছিল, কিন্তু নুরুল ইসলাম মোল্লার স্ত্রী ভাবলো এরা তো আমার নিজের পরিচিত লোক, তাই বললে কিছু হবে না, এবং যে মহিলা জিজ্ঞেস করেছে তিনি তো অনেক কাছের, তাই তিনি বলতে শুরু করলেন সেই রাতের ঘটনা, যে জিন, পুকুর, পানি ইত্যাদি। ঘটনা বলার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দীর্ঘক্ষণ তার মাথায় পানি দেওয়ার এক পর্যায়ে জ্ঞান ফিরে আসলে নুরুল ইসলাম মোল্লার স্ত্রী জ্ঞান ফিরে পান, তবে জ্ঞান ফিরলেও তার সব ঠিক থাকলেও তার গলায় কোনো আওয়াজ ছিল না, অর্থাৎ তিনি কথা বলতে পারছেন না। এদিকে নুরুল ইসলাম মোল্লাকে খবর দেওয়া হলো, তিনি আসলেন এবং তার স্ত্রীর কাছে জানতে চাইলেন কি হয়েছে। তার স্ত্রী ক্লাস 3-4 পর্যন্ত পড়াশোনা করেছেন, তিনি হালকা লিখে ও ইশারায় সব খুলে বললে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে বললেন এবং তিনি বললেন যে তোকে বলতে নিষেধ করেছিল, তুই বললি কেন, এখন তো বিপদ হবে। এই শুনে স্ত্রী শুরু করলো, কান্না শুরু করলো, নিজের একমাত্র স্ত্রীকে বাঁচাবার জন্য যেটুকু প্রয়োজন তার সবটুকুই করেছিল নুরুল ইসলাম মোল্লা। 3 দিন পর নুরুল ইসলাম মোল্লা কোথা থেকে তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে ফিরে আসে এবং এসে দেখে তার স্ত্রীর অবস্থা আর আগের মতো নেই, বয়স হলেও যেমন মোটা তাজা ছিল এখন রোগা চামড়া ঝুলে পড়েছে, গায়ে কালো কালো দাগ। আর সেই স্ত্রীকে ওষুধ খাওয়ানো হলো কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 30 দিন পর তার স্ত্রী ভয়ঙ্কর অবস্থা ধারণ করে মারা যায়। 1990-এর দিকে নুরুল ইসলাম মোল্লার স্ত্রী মারা যায় এবং মৃত্যুর হাত থেকে বেঁচে যায় এবং 2000 সালের দিকে নুরুল ইসলাম মোল্লা মারা যায়। তবে ঘটনা এখানে শেষ হলে আমার বন্ধু আমাকে ঘটনা বলার সময় প্রশ্ন উঠেছিল নুরুল ইসলাম মোল্লা মারা যাবার পর তার লাঠিটার কি হয়েছিল। আমার বন্ধু জানায় সেই লাঠিটা হয়তো চুরি হয়ে যায়, গ্রামবাসীর ধারণা সেই লাঠির লাঠিটা নুরুল ইসলাম মোল্লার সাথে যে লোক থাকতো সেই চুরি করে, কারণ সেদিন থেকে ওই লোকটি নিখোঁজ হয়ে যায় এবং সেদিন থেকে ওই লাঠি ওই লোকটি আর খোঁজ পাওয়া যায়নি। এই ছিল ঘটনা, ভালো লাগবে পড়ে শোনাবেন। এবং নুরুল ইসলাম মোল্লা নাকি আরো অনেক ঘটনা আছে আমার বন্ধুর কাছ থেকে জোগাড় করতে পারলে লিখে পাঠাবো সামনে এইচএসসি রেজাল্ট, তাই দোয়া করবেন। ঈদ মোবারক সাইদ হাসান। তারপরে লিখেছেন শাহজি বাজার হবিগঞ্জ থেকে, তারপরে তার ফোন নাম্বার দিয়েছেন। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব এবং ধন্য মনে করব আর কি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পরবর্তী যে অতিথি, সেই অতিথির কাছে আমরা চলে যাব। আপনার আমাদের দ্বিতীয় ঘন্টার প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আমি দীপান্বিতা, এসেছি মগবাজার থেকে।
ওকে, চলছে আপনার ঘটনা।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আরো একবার ভূতে প্রেমে সুযোগ করে দেবার জন্য। আজকে আমি আমার যে স্টোরিটা ভাইয়া শেয়ার করব, এইটা মূলত আমার আব্বু এক্সপিরিয়েন্স করেছিলেন। এই ঘটনাটা 2005 সালে, তখনকার সময় ঘটা। আমার বোন ভাইয়া পজিটিভ ছিল, অ্যাকচুয়ালি 2004 থেকেই পজিটিভ ছিল। 2004-এর মাঝামাঝি সময় থেকে আমি বিগত গত বছর যখন এসেছিলাম, আমি কিছুটা ঘটনা তখন শেয়ার করেছিলাম ভাইয়া। ও পজিটিভ থাকাকালীন সময়টাতে দেখা যেত ভাইয়া, ওই সময়টা অনেক প্রবলেম হতো আমাদের বাসায়। রাতে হয়তো আমরা সবাই ঘুমিয়ে আছি, দেখা যেত রান্নাঘরে হয়তো শব্দ হচ্ছে, যে কেউ শব্দ করছে, কাজ করছে, বেসিন ছাড়ছে, কেউ পানি পড়ছে, কিংবা ডাইনিং রুমে দেখা যেত ডাইনিং রুমের চেয়ারটা কেউ টানছে। কিন্তু আমরা কিন্তু জানি ভাইয়া, আমার আব্বু এক বেডরুমে ঘুমিয়ে আছে, আমি আমার বোন এক বেডরুমে ঘুমিয়ে আছি,
এরকম হওয়ার কোনো সুযোগ নাই।
জি, কোনো সুযোগ নেই, এরকম শব্দ হতো প্রায়। তা আমার আম্মু ওই সময়টাতে আম্মু অনেক ভয় পেত, আর আম্মু ভয় পেত কারণ আমি আমার বোনের সাথে ঘুমাতাম। আম্মু ভাবতো যে যদি, কারণ ও তো অ্যাকচুয়ালি নিজে ইচ্ছে করে কিছু করছে না, যদি রাতে আমার কোনো ক্ষতি করে, তো এই জন্য ওই সময়টাতে দেখা যেত একটা পর্যায়ে আম্মু ঠিক করলো আমরা সবাই একসাথে ঘুমাবো। তখন আমার ছোট খালো আমাদের বাসায়, তো ড্রয়িং রুমে, আমাদের ড্রয়িং রুমটা ভাই অনেক বড় ছিল, তো ড্রয়িং রুমটাতেই ফ্লোরিং করে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। এক পাশে ভাইয়া মানে পুরো ঠাই দেয়া গ্লাস, এক পাশটাতে জানালা আর কি, পুরোটাই ঠাই দেয়া গ্লাস। তো ফ্লোরে যেহেতু ঘুমানো, ওই ঠাই দেয়া যে পাশটা, ওই পাশে ঘুমিয়েছে আমার ছোট খালা, তার খালার পাশেই আমি ঘুমানো, আমার পাশে আমার ভাই ঘুমানো, তার পাশে আম্মু, আম্মুর পাশে হচ্ছে আমার বোন, বোনের একদম ওই সাইডে ঘুমানো আমার আব্বু, আর জানালা ঠাই ভাইয়া লক করা, লক করা, কারণ আম্মু আগেই বলেছি যেহেতু আম্মু অনেক ভয় পেত, ঠাই লক করা বারান্দা, সরি ড্রয়িং রুমের সাথে আমাদের একটা বারান্দা ছিল ভাইয়া, ওই দরজারও লক করা। ড্রয়িং রুমে ভাইয়া সাধারণত কিন্তু ডিম লাইট থাকে না, আম্মুর মানে মূল যেহেতু আমরা ওই ঘরে ঘুমাই আর আম্মু একটু ভয় পেত, একটা ডিম লাইটের ব্যবস্থা করেছিল। তো ডিম লাইট জ্বালালে কিন্তু নর্মালি রুমটা লাইট একটা হালকা একটা আলো হয়ে যায়, বোঝা যায় সবই দেখা যায় মোটামুটি। আমার আব্বু সাধারণত 2টা থেকে 2:30-এর মধ্যে কিংবা 3টার মধ্যে আব্বু উঠে যায় ঘুম থেকে, তাহাজ্জুদ পড়ে প্রতিদিন আব্বু শোয়া। তো ওই সময়টাতে যেটা করেছে উনি, মানে আব্বু ঘুমানো, তো আব্বুর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার সত্ত্বেও আব্বু ঘুমিয়ে মানে শুয়ে আছে, তো উল্টা দিকে ঘুমানো, আমার বোন যে পাশে আব্বু ওইদিকে পিঠ দিয়ে ঘুমানো। আব্বু হঠাৎ করে পিঠ মানে জাস্ট ঘুরে গিয়েছে, ঘুরে যাবার পরে মানে আব্বু যেটা দেখতে পেল যে জানালাটা খোলা, জানালার যে গ্রিল ভাইয়া, গ্রিলের ফাঁক গলিয়ে একটা গলা এসেছে, লম্বা লম্বা একটা গলা আসা, ওটা ওটার যে মুখটা, ওটার মুখটা আমার বোনের ফেসের কাছে নেয়া, জাস্ট এমন ভাবে যে আমার বোনকে ওই মুখটা তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এটা দেখে আব্বু জাস্ট এক ঝটকে উঠে বসেছে, বসেই জাস্ট আব্বু পড়েছে যে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম, সাধারণত এই দিনগুলো পড়লে শয়তান কোনো কিছু থাকলে সেগুলো চলে যায়। ও আব্বু জাস্ট, আব্বু যখন এটা পড়েছে ও ঝট করে মানে মুখ ঘুরিয়ে আব্বুকে দেখেছে। আব্বুকে দেখে সে মানে খুব দ্রুত গলাটা টান দিয়ে বের করে ফেলেছে জানলা দিয়ে। আমার আব্বুর ভাষ্য মতে দেখতে খুবই কদাকার, মানে শরীরটা সম্পূর্ণই বাইরে ছিল। আমরা ভাইয়া ফোর্থ ফ্লোরে থাকতাম, মানে 5-6 তলায় থাকতাম, এটা সম্পূর্ণ শরীরটাই বাইরে, চ্যাট করে গলাটা বের করে নিয়ে গেছে। তো মানে ওইখানে দাঁড়িয়ে মানে সে তখনও বাইরে দাঁড়িয়েছে। আব্বু জোরে জোরে বলছে যে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও। তো ওইখান থেকে আব্বুকে জাস্ট মানে সে ভেঙাচ্ছে, দাঁত বের করে ভেঙাচ্ছে এবং বলছে যে শুধুমাত্র তোর জন্যই কিছু করতে পারি না, এটা বলে জাস্ট সে চলে গিয়েছে।
আচ্ছা,
এই ব্যাপারটা ছিল এরকম। তো ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমরা তো কেউ জানি না ভাইয়া, যেহেতু আমরা ঘুম, কারণ আমরা দেখিনি। আমি যদি দেখতাম ভাইয়া অ্যাকচুয়ালি আমি এটা নিতে পারতাম না, কারণ আব্বু অনেক পরহেজগার মানুষ আর বিগত দিনেও এরকম অনেক কিছু ফেস করে এসেছেন, আব্বু এগুলো জানেন। আর এই ঘটনাটাও ভাইয়া যদিও ঘটেছে 2005-এ, আমি জেনেছি ভাইয়া 3-4 বছর আগে, মানে এতদিনও আব্বু আমাদের সাথে ব্যাপারটা শেয়ার করেনি, জানি তো অনেক ভয় পাবো।
আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের এখানে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। এবং আপনি তার একটু এটাও বলে দিবেন যে আপনি কোন জায়গা থেকে এসেছেন। ওকে জি,
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সীমান্ত ইসলাম প্রিয়, আমি আসছি ঢাকা ধানমন্ডি থেকে।
ওকে, শুনি আপনার ঘটনা।
আসলে ভাইয়া একটা ফ্যাক্ট আছে যেটা বলে সবাই, যে কিছু কিছু মানুষের সামনে অস্বাভাবিক জিনিসগুলো একটু বেশি আসে, জানি না লজিকটা কতটুকু মানে কার্যকর বা কি, বাট ছোটখাটো অনেক কিছুই দেখি আর কি। আর শখের বসে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো সেখানকার কিছু মানুষজন বিভিন্ন কথা বলে, যেমন পাগল আমরা দেখি না রাস্তায় কিছু পাগল ঘুরে বেড়াচ্ছে, তো বেশ কিছু পাগল এগিয়ে আসে আমার দিকে, এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে যে বাবা তুই সাবধানে চলিস, তোর একটু সমস্যা আছে। আমি যেমন লাস্ট সিলেট গেছিলাম, ওখানে একজন হুজুর টাইপের মানুষ, উনি এসে আমাকে একটা তাবিজ দিয়ে গেল, ওর মানে আমি চিনি না জানি না, কোনো কথা হয় নাই, এগিয়ে এসে দিয়ে বললো যে বাবা তুমি এটা কাছে রাখবো, তোমার বিপদ আছে। এরকম লাস্ট আমি ভুটান গেছি, সেখানেও মন্দিরের একজন বয়স্ক একজন ডেকে আমাকে কি বললো আমি জানি না ভুটানি ভাষায়, তো তিনি আমাকে একটা একটা ফলের একটা মালা দিল সাথে, ওটা আমি পড়ে আছি। তো এরকম আর কি বিভিন্ন জায়গায় আমি একটা ছোট কোরআন শরীফও দিছে আমার একজন, বলে যে বাবা তোমার বিপদ থাকে তোমার সাথে, তুমি একটু সাবধানে চলো।
আচ্ছা,
তো ছোটখাটো ব্যাপারগুলো দেখি কিছু, এগুলো বললে হয়তো মানুষ বলে যে এ কি ব্যাপার না, এটা ইগনোর কর ইগনোর কর, বাট এর গভীরতা বা ডেপথ যার সাথে ঘটে গেছে আর কি সে আর কি বুঝতে পারে। তো গল্প চলে যাই, আসলে আমার যে বাসা ওখানেই, ওখানে থাকাকালীন সময় 2010 সালের দিকে মেবি শুরু হলো, যখন তখন ভূত এফএম আমাদের একটা বড় একটা এন্টারটেইনের মাধ্যম। আমি আর আমার একটা ফ্রেন্ড শান্ত, তো আমরা করতাম যেটা হচ্ছে ভূত এফএমটা ডাউনলোড করতাম, লাইভ শুনতাম না, ডাউনলোড করে আমরা দুপুরের পরে বা বিকালে নিরিবিলি কোনো একটা জায়গায় যেয়ে শুনতাম। তো এরকম প্লেস ছিল দুইটা, একটা মাঠের মধ্যে আর একটা নদীতে। তো লাস্ট যেবার আমরা যাই, বহুদিন শোনা হয় না যেহেতু দুইজনে দুই জায়গায় থাকি, ও পাবনা আমি ঢাকা, তো আমরা এটা নিয়ে আমরা ভাবি যে এটা নৌকায় উঠে নদীতে শুনব। তো এই এর উদ্দেশ্যেই ওঠা। তো উঠে উঠে প্রথমে মাঝির সাথে কথা হলো, তো উনি বার্গেনিং এ একটু প্রবলেম ছিল, এই জন্য আমরা নেমে পড়ি নৌকা থেকে, নেমে আরেকটা নৌকার জন্য ওয়েট করতে থাকি নদীর পাড়ে। তখন আমার একটা, আমি টাইমটা বলছি না যে কবে ঘটছিল, এটা আমি কারণ বলছি না, তো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে বলে দোস্ত আমার কটা ছবি তুলে দে, ছবি তুলে দিলাম। তো ওয়েট করতেছি যে পরিচিত কোনো মাঝি আসবে যাতে আমরা একটু বেশিক্ষণ ঘুরতে পারবো। তো একজন মাঝির সঙ্গে কথা হলো লাস্ট, তো সব মাঝি যেদিকে নৌকা নিয়ে যাই আমরা তার বিপরীত দিকে যেতে চাচ্ছিলাম, যে এইদিকে যাইনি আমরা এইদিকে যাবো। তো দর বার্গেনিং করার কিছু ছিল না, পরিচিত একদম বললো যে চলো ভাসতে তোমার নিয়ে যাচ্ছি। তো উঠে পড়লাম দুইজন, উঠে যাচ্ছি যাচ্ছি, তখন মাগরিবের আজানের কিছুক্ষণ আগে, সাপোজ 20-30 মিনিট আগে। তো আমরা ঘুরছি নদীতে, ঘুরছি বেশ ভালো অবস্থা। এখন নৌকাটা ছিল হচ্ছে মাছ ধরার নৌকাই, বাট সাইজে বড়, বেশ বড়, এবং যেটাতে অনায়াসে পাঁচজন যাত্রী সহ মাঝি, অর্থাৎ 6 জন নিয়ে হচ্ছে ভাড়া করে আর কি যারা। তো আমরা উঠছি আমরা দুইজন আর মাঝি, তো নৌকাটা অনেকটাই ভেসে আছে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ হয়ে গেছে, অনেক দূরে চলে গেছি গল্প করতে করতে। যাওয়ার পরে এখন হঠাৎ আজান দিয়ে দিছে। সো আজান দিলে চারদিকে অন্ধকার হয়ে গেছে। তো মাঝি বলছে, মামা ভুল হয়ে গেল, আর একটু আগে যাওয়া উচিত ছিল। তো এরপরে আমরা তখনই ব্যাক করা শুরু করলাম। এখন ব্যাক করতে করতে তখন অন্ধকার, প্রায় অন্ধকার, মানে হালকা একটা আবছা আলো আছে এরকম অবস্থা। তো আমরা দেখছি যে নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে পানির দিকে, মানে এমন অবস্থা যেন ওভারওয়েট, মানে 6 জনের জায়গায় 7-8 জন হয়ে গেছে এরকম একটা অবস্থা, দেবে যাচ্ছে নৌকা আস্তে আস্তে। অ্যান্ড শান্ত নদী একদম, এর মধ্যেও আশেপাশে একটু কলকল শব্দ বেশি শোনা যাচ্ছে আর কি। তো আমরা দুইজন তো মোটামুটি একটু প্যানিক হয়নি, জাস্ট ভাবতেছি যে কি হচ্ছে, মানে হঠাৎ কাত কুত হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে, মামা কি অবস্থা? আমার ফ্রেন্ডটা বললো, চাচা এই নৌকা তো হেলতিছে বেশি। তো তখন অ্যাজ ইউজুয়ালি যেন মাঝি এসে বললো যে, দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা মানে কি, তিনি হচ্ছে নৌকার পাটাতনের নিচে থেকে, বাঁধা ছিল উপরের দিকে, নিচে তো পানি থাকে, উপরের দিকে একটা হারিকেন বাঁধা ছিল, হারিকেনটা বের করে এনে আমাদেরকে দিল যে, মামা এটা জ্বালান, এটা জ্বালায় এটা মাঝখানে রাখেন, মাঝখানে রেখে আপনারা হারিকেনের দুই পাশে দুইজন বসেন। সো আমরা অবাক হলে আমরা করলাম আর কি, হালকা হালকা ভয় ভয় লাগছিল। সো করার পর বসে থাকলাম। এখন নৌকা ভারী ভারী রয়েছে, হঠাৎ দুই পাশে তাকায় দেখি যে সাপোজ আরো দুইটা নৌকা পাশে দিয়ে গেলে যেমন একটা অবস্থা হবে, যে ঢেউ লাগে নৌকা দুলে, মানে পানি গভীরতাটা ওইখানে একটু বেশি ছিল। তো এমনি দুলতেছিলাম বেশি, এর পরে দেখি পাশে নৌকা, মানে দুই পাশে দুইটা স্রোত যাচ্ছে আর কি আমাদের সাথে সাথে। তো এটা দেখে তো মানে একটু ঘাবড়ে গেলাম, যে মানে নর্মালি আমরা এমন দেখি যে পানির মধ্যে দিয়ে যখন কোনো বড় মাছ যায় তখন এই মাছটা আমরা দেখি যেভাবে পানিটা নড়ে যায় ওই ওই রকম আর কি। কিন্তু মাছ হইলে তো কতক্ষণ থাকবে এক এক লাইনে, এক স্ট্রেট লাইনে, এটা আমাদের সাথে যাচ্ছে তো যাচ্ছেই। তো আমরা অনেক দূরে এসে যখন আমরা নামবো, নামার 1/2 কিলোমিটার মতো আগে এটা থেমে গেল, থেমে যেয়ে তো আমরা দুইজন তো হালকা পাতলা প্যানিক হয়ে গেছি ততক্ষণে। কিন্তু মাঝি যিনি ছিলেন তিনি অ্যাজ ইউজুয়াল সে নৌকা বাইতেছেন এবং আসতেছেন, নামাই দিল, নামায় বললো, মামারা চলে যাবেন নাকি? বললাম যে, না আসি কেন? বলছে যে, কথা বলতাম একটু। হ্যাঁ বলেন। বলছে যে, আজকে কি ভয় পাইছেন আপনারা বেশি? চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পাইছেন। তো আমরা বললাম, ভয় তো পাওয়ার কথাই, তুমি পাওনি? বলছে, না মামা এটা ভয় পায় না, এটার কারণ আছে, এরকম এরকম প্রবলেম হয়। তো এই কারণটা হিসেবে তিনি যা বললেন সেটা হচ্ছে, আমাদের ওখানে কয়েকটা ব্রিজ আছে, আমি নাম বলতেছি না কোন ব্রিজটা, এই ব্রিজটা যখন কনস্ট্রাকশন হয় তখন নাকি যিনি কনস্ট্রাকশনের কাজ করেছেন উনি হচ্ছে রাতে কয়দিন স্বপ্ন দেখা শুরু করেন, যে কেউ তাকে বলতেছেন যে আমার মাথা লাগবে, মাথা। তো এরকম শুনতে 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 এক পর্যায়ে তিনি প্রায় মানে উন্মাদের মতো হয়ে যায় যে কি হচ্ছে, আমি ঘুমাইলে এক স্বপ্ন দেখি। তো এক পর্যায়ে ইনি নিতে পারে না ব্যাপারটা, নিতে পারে না, এর জন্য আর কি তিনি স্বপ্নের মধ্যেই কনভারসেশন হয় তার, যে মাথা মানে কি, মাথা মানে কি। তখন আসে যে, আমি মানুষের মাথা নেব, নাহলে তোর মাথাও খাবো, তোর ফ্যামিলির মাথাও খাবো, এরকম একটা। তো উনি তো উনি প্যানিক হয়ে যান, এবং লাস্টে যেটা শোনা যায় যে উনি নাকি আসলেই তার লোক দিয়ে একটা বাচ্চাকে কিডন্যাপ করায়, এবং কিডন্যাপ করিয়ে বাচ্চাটির হাতে একটা রুটি দিয়ে তাকে ফাউন্ডেশন যেটা বলে পিলারের ওখানে নিচে রেখে আসেন, যে মনি এখানে রুটি খা। তো রুটি খেতে দিয়ে উনি তখন বাচ্চাটার ওপর দিয়ে আর কি কনস্ট্রাকশনটা চালায় দেন আর কি। এটা এটা যিনি বললেন উনি আমাকে বারবার বললেন যে, মামা এটা আপনি বলেন না কারোর কাছে, এটা আমরা যারা এখানে থাকি লোকাল আমরা জানি, আমরা এটা এটা আমরা জানি, আপনি কাউকে বলেন না। সো এটা শোনা যে আগেকার সময় নাকি এটা একটা কেমন বলবো কুসংস্কার বলেন, অনেকে এটা অনেক এলাকায় হতো, আমি শুনছি বাট বিশ্বাস করতাম না, বাট নিজের এলাকার মানুষ যখন এটা বললো মানে শুনতে কেমন লাগে, যে এটা কি একটা অবস্থা বা কেমন হইতে পারে ব্যাপারটা। সো হইলাম, তো আমি বললাম যে, মামা তাহলে কি এই অবস্থা যদি হয় তাহলে তো এর আশেপাশে অনেক প্রবলেম হওয়ার কথা। তো বললাম, হয়তো সন্ধ্যার পরে এখানে কেউ থাকতে পারে না, কেউ থাকলে তাকে ধাক্কা মারি নদীতে ফেলায় দেয়, দুমদুম শব্দ হয়। সো আর কি এরকমই আমরা শুনলাম, তো এটা জানলাম, এক্সপিরিয়েন্সও তো করলাম। এখানে রিসেন্টলি একটা বাচ্চা এবং একটা বয়স্ক মানুষও মারা গিয়েছেন ডুবে, যারা পানির পোকা ছিল আমার চেনা জানাই। তো আর কি কিছু একটা তো আছেই যেটা আর কি কাউকে সাময়িকভাবে নিথর করে দেয়।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টেটিং রেডিও ফুড থিয়েটার, এটা ফ্যাম অ্যান্ড টু ফুড থিয়েটার
এক্সক্লুসিভলি অন fusionbd.com
ভূত FM The night comes alive with Gramophone.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তো আমি এমডি মাহদাব শিমন বলছি মিরপুর এক নাম্বার থেকে। তো আমি আজকে আপনাকে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার খুব কাছের এক বন্ধু আমাকে শেয়ার করেছে। তো আমার বন্ধু সঙ্গত কারণে আমি আমার বন্ধুর নামটা বলছি না। তো ঘটনাটি ঘটেছে ফিনিশরের একটি নাম করা এলাকায়। তো আমার বন্ধু যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিংটা হচ্ছে 10 তলা এবং প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। তো সে 6ষ্ঠ তলায় 3টা ইউনিট কিনে সেখানে পারমানেন্টলি তার বাসা সেখানে হয়ে যায়। 2016 সালে অর্থাৎ ঠিক গত বছর যখন হজের মৌসুম শুরু হয় তখন সেখানে 3 তলায় যে 3টা ইউনিট সেই 3টা ইউনিটের মধ্যে ফার্স্ট যে ইউনিটটা ছিল সেই ইউনিটে একজন দম্পতির সাথে ঘটে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। তো হজের মৌসুম শুরু হলো এবং তারা বের হয়ে গেল হজের জন্য। তো তারা যখন যাচ্ছিল অর্থাৎ তারা যখন বাসা যাচ্ছিল তখন তারা জরুরি কাগজপত্র, জামা কাপড়, চাবি এবং অন্যান্য দ্রব্যাদি তাদের সাথেই রেখে দরজায় তালা দিয়ে বের হয়ে যান। এবং যখন সেই বাসা থেকে বের হয়ে যান তখন সিকিউরিটিকে বলে যান যে যেহেতু আমরা হজে যাচ্ছি সুতরাং আমাদের বাসার প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য। আগে ভাগে বলে রাখি যে সেই বাসার সিকিউরিটি ছিল অত্যন্ত কঠোর। অর্থাৎ কোনো মানুষকে যদি কারো বাসায় যেতে হয়, কোনো ইউনিটে যেতে হয়, তাকে সেখানে অবশ্যই সিকিউরিটি গার্ডের কাছে প্রেজেন্ট করে যেতে হবে এবং সেখানে সবসময় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো সে যখন যাচ্ছিল তখন সে বলে গিয়েছিল যে আমার বাসাটা তো খালি সুতরাং আমার বাসাটার প্রতি বিশেষ নজর যেত। তো যেটাই হোক সিকিউরিটি গার্ডরা তাকে সম্মতি জানালো এবং বলতে ঠিক আছে আমরা দেখব। তো উনি যখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করলো ঠিক তার 2 সপ্তাহ পরের ঘটনা হঠাৎ একটা প্রবলেম শুরু হয়ে গেল। অর্থাৎ প্রবলেমটা ছিল এরকম যে ওইখানে যে সিকিউরিটি গার্ডরা ওরা প্রত্যেক দিন 2 বার করে অর্থাৎ সকাল এবং রাত 1 তলা থেকে 10 তলা প্রত্যেকটা ফ্লোর ভালো করে চেক করতো। অর্থাৎ সিঁড়ি বেয়ে উঠে উঠে প্রত্যেকটা ফ্লোর ভালো করে চেক করতো যেন কোনো উল্টাপাল্টা কিছু ঘটছে কিনা এটা দেখার জন্য। তো যেটাই হোক তো একদিন সেই 2 সপ্তাহ পরে আর কি এক রাতে একজন গার্ড 10 তলা উঠছিলেন আবার রাতে চেক করার জন্য। তো তিনি ফার্স্ট ফ্লোর চেক করলেন কোনো সমস্যা নাই, সেকেন্ড ফ্লোর চেক করলেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন থার্ড ফ্লোরে আসলেন তখনই একটা সমস্যা উনি দেখতে পেলেন। সমস্যাটা এরকম যে আগে বলে রাখি আসলে 3টা ইউনিটের ভিতরে 2টা ইউনিট একসাথে আর ফার্স্ট যে ইউনিটটা অর্থাৎ ফ্লোরে পাড়া দিলে যে ইউনিটটা প্রথম পরে সেটা সবার আগে এবং তার থেকে একটু পরেই কিন্তু পাশাপাশি 2টা ইউনিট। তো দম্পতিটি ছিল সে ফার্স্ট ইউনিটে, সে ফার্স্ট ইউনিটে ছিল। তো যার দরুন সে যখন চেক করার জন্য থার্ড ফ্লোরে গেল তখন সে ওই দম্পতির বাসা থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছিল। তো বলা বাহুল্য সে এটা ভাবতেই পারে যে হয়তো পাশের 2 ইউনিট থেকে শব্দটা আসছে, কিন্তু সে কনফার্ম হওয়ার জন্য সে একবার দরজার সামনে গিয়ে সে কান পাতল যে আসলে সে যেটা শুনছে সেটা তিনি সেটা শুনতে পেলেন একবারে ঠিকঠাক মতো শুনতে পেলেন যে সেখানে একটা মেয়েলি কণ্ঠ, একটা পুরুষের কণ্ঠ এবং টিভি সাউন্ড, এই 3টা জিনিস ভালো করে তিনি শুনতে পাচ্ছিলেন। তো যেটাই হোক এটা যখন তিনি শুনলেন তখন উনি একটু মানে কনফিউশনে পড়ে গেলেন যে ব্যাপার কি, বাইরে থেকে তালা মারা ভিতরে আবার সাউন্ড হচ্ছে। তো উনি এটা মানে ভাবলেন যে হয়তো উনারই ভুল, ওই 2টা ইউনিট থেকে আসছে হয়তো সাউন্ডটা, হয়তো উনি ভুল করছেন। তো উনি ওটাকে তেমন একটা পাত্তা না দিয়ে উনি পুরো বাসাটা চেক করে আবার ওনার ডিউটিতে চলে যান। তো পরের দিন সকালে আবার যখন ওনার ডিউটি পুরো 10 তলা চেক করা, উনি আবার উঠছেন, উঠার সময় যখন আবার 3 তলায় উনি গেলেন তখনই সেই ইউনিটে আবার সাউন্ড শুনতে পেলেন। তবে সকাল সকাল উনি যেহেতু খুব সকাল সকাল উঠেছেন সেহেতু পাশের 2 ইউনিটে সবাই ঘুমে তো সাউন্ড তেমন একটা আসতেছিল না, কিন্তু উনি 3 তলার ওই দম্পতির ইউনিট থেকে সাউন্ড পাচ্ছিলেন। তো উনি তখন ভালো করে সাউন্ডটা শোনার সাথে সাথে উনি দরজার কাছে গিয়ে কান পাতলেন এবং ভালো করে শুনতেছেন। তখন উনি শুনতেছেন যে টিভি চলতেছে অনেক জোরে, টিভি চলতেছে বাট কোনো মানুষের সাউন্ড নাই, অনলি টিভি সাউন্ড। তো উনি এটা চিন্তা করলেন যে ব্যাপার কি, এটা কি আমি ভুল শুনতেছি, কালকে রাতেও শুনলাম আজকেও শুনতেছি। তো যেটাই হোক তাও উনি পাত্তা দিলেন না, উনি হয়তো ভুল করলেন হয়তো আমারও ভুল হচ্ছে। তো উনি কি করলেন, আবার দশতলা চেক করলো, উনার ডিউটি এসে চলে গেলেন। তো সেদিন রাত্রেবেলার ঘটনা, উনি যখন রাত্রেবেলা আবার দশতলা চেক করার জন্য উঠলেন, তখন উনি যখন থার্ড ফ্লোরে আসলো তখন উনি দেখি এখন কোন সাউন্ডটা আমি শুনি। তো উনি কৌতূহল বশত তিনতলা সেই দম্পতির ইউনিটের দিকে কান পাতলেন এবং তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সাউন্ডই শুনতে পাচ্ছিলেন না। তখন সব নিস্তব্ধ, মানে একটা খালি বাসা যেরকম ঠিক সেরকমই কোনো সাউন্ড নাই। তো উনি তখন একটু অবাক হয়ে গেলেন যে ব্যাপার কি, তিনতলায় গতকাল রাত্রে শুনলাম মানুষের সাউন্ড, টিভি সাউন্ড, সকালে শুনলাম শুধু টিভি সাউন্ড, এখন দেখি কোনো সাউন্ডই নেই। তো উনি কি করলেন, দশতলা তাড়াতাড়ি চেক করে উনি প্রেজেন্টের খাতাটা উল্টালেন। ওইখানে গতকাল রাত থেকে আর সেদিন রাত পর্যন্ত কতজন তিনতলার ওই ইউনিটে গেছে সেটা দেখতেছিলেন। তো উনি দেখে পুরো অবাক হয়ে যান যে সেখানে কেউই যায়নি এবং সিসিটিভি ক্যামেরাও বলছে যে সেই ইউনিটে কেউ প্রবেশ করেনি এবং সেই দরজাটি কেউ খুলেও নি এবং সেখানে কেউ ঢুকেও নি। তাহলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে? তো যেটাই হোক, উনি সেদিন যাই হোক তাও ওনার মনের ভুল ভেবে উনি জিনিসটাকে পাত্তা দিলেন না। তো পরদিন সকালবেলা আবার উনি গেলেন, পরদিন সকালবেলা আবার উনি সাউন্ড শুনতেছিলেন, এবার আবার উনি একটু একটু মানুষের সাউন্ড শুনতেছিলেন আর টিভি সাউন্ডটা তখন চলতেছে। তো আবার একই জিনিস, তো উনি এবার একটু ভয় পেয়ে যান। উনি একটু ভয় পেয়ে উনি যেটা করেন সেটা হচ্ছে পাশের দুই ইউনিটে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন যে আসলে আপনি আপনারা কাউকে এই ইউনিটে কোনো মানুষকে ঢুকতে দেখেছেন বা বের হতে দেখেছেন? ওনারা বললেন যে না, আমরা কাউকেই ঢুকতে বা বের হতে দেখিনি। তো উনি যেটাই হোক উনি একটু ভয় পেয়ে গেলেন আর ওনাদেরকে বলছে একটু অ্যালার্ট থাকতে যদি কেউ ঢুকে বা বের হয় ওনাকে গার্ডকে খবর দেওয়ার জন্য। তো যেটাই হোক ওনারা বললেন ঠিক আছে। তো সেদিন সকালটা চলে গেল, রাতে আবার উনি বাসায় যখন তিন তালায় আসলেন তখন ওনার কানে খুব সাউন্ড আসতেছিল টিভির, অর্থাৎ কেউ ফুল সাউন্ডে টিভি শুনতেছে, এতটাই সাউন্ড যে পাশে থাকা দুই ইউনিটের মানুষগুলো বের হয়ে এসেছে। তো ওনারা বলছেন গার্ডকে যে দেখেন এই বাসায় এত জোরে টিভি চলছে কিভাবে। বলে রাখি যে বাইরে থেকে কিন্তু সব অন্ধকার, অর্থাৎ অন্ধকার দেখাচ্ছে। তো উনি যেটা করলেন যে সত্যিকারে জিনিসটা কি ওটা জানার জন্য উনি দরজায় একটু নক করলেন, নক করে বললেন যে ভিতরে যারা থাকেন দয়া করে দরজাটা খোলেন আর টিভি সাউন্ডটা কমান। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে কিন্তু তালা ঝুলছে, তারপরও দরজাটা টোকা দিলেন যে কেউ যদি ভিতরে থাকে অবশ্যই দরজা খুলবে এবং পরে অনুরোধ করবে যে সামনে দেখতেছেন যে কেউ দরজাও খুলতেছে না, টিভি সাউন্ডও কমতেছে না। যেটা হচ্ছে যে সবাই হয়তো ভাবলো যে অটোমেটিকলি টিভিটা চলতেছে। তো উনি যাক বল জিনিসটা এড়িয়ে বলছেন আচ্ছা ঠিক আছে কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দিন, কালকে সকালে আমরা দেখবো। তো টিভি সাউন্ড যথারীতি চলতেই ছিল। তো পরের দিন সকালে সবাই অভিযোগ জানায় যে তাদের বাসা থেকে নাকি খুব জোরে জোরে সাউন্ড হচ্ছে, টিভি সাউন্ডটা মোটেই বন্ধ হচ্ছে না, সারা রাত নাকি টিভি সাউন্ড হয়েছে এবং অনেকেই উনাদের বাসায় কলিং বেল দিছে করছে কিন্তু কেউই দরজা খোলেও নাই আবার কেউ টিভি সাউন্ডটাও কেউ কমায় নাই। তো যেটাই হোক উনি কি করলেন, পরের দিন সকালে যখন এগুলো অভিযোগ শুনলেন উনি চোর ভেবে তাড়াতাড়ি যেটা করলেন বাইরে চলে গেলেন, বাইরে গিয়ে বাইরে থেকে বিল্ডিংটা দেখতেছিলেন। তো উনি যেটা দেখলেন যে কোনো প্রকার কোনো সমস্যা নেই, অর্থাৎ দরজা জানলা সব বন্ধ করা, একটা ফ্যামিলি যখন ঘর থেকে বের হয় যেভাবে দরজা জানলা বন্ধ করে রাখে ঠিক সেভাবে বন্ধ করাই আছে, আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু চোখে যেমন গ্রিল কাটা বা দেয়াল ভাঙা বা কিছু একটা কোনো কিছুই নেই, সবই নর্মাল। তো উনি যেটা করলেন কোনো প্রকার রিস্ক না নিয়ে সরাসরি আবার বাইরে থেকে বিল্ডিং এ প্রবেশ করে উনি তিন তালায় সে প্রথমে যে হ্যান্ডেল ডোরটা ছিল সেটা লকটা খুললেন নিজের চাবি দিয়ে, তারপর যে দম্পতি যে তালাটি ঝুলিয়ে গেছে সেটা ভেঙে ফেললেন, ভেঙে তারা ভিতরে ঢুকলেন। ঢোকার পর ওনারা যেটা দেখতে পেলেন সেটা দেখার জন্য মানে কি বলবো, একবার পুরো দুঃস্বপ্ন তারা চিন্তা করেন। জিনিসটা ছিল এরকম যে ওনারা মেঝের উপর যেটা দেখতে পেলেন যে অনেক কাপড় চোপড় শিখিয়ে রয়েছে, অর্থাৎ এমন একটা জিনিস যে কেউ যদি খুব দ্রুত কাপড় চেঞ্জ করে সেটা আলমারিতে বা কোনো কিছুর উপর না রেখে যদি সেটা ছুঁড়ে ফেলে দেয় মেঝের উপরে ঠিক যেভাবে দেখা যাবে ঠিক সেরকমই দেখা যাচ্ছিল। তার উপর সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে টিভিটা তখনও চলতেছে, টিভিটার সাউন্ড খুব বেশি, ইভেন টিভিটা খুব গরম, খুবই গরম টিভিটা, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অনেক ঘন্টা টিভিটা টানা চলছে যার জন্য টিভিটা প্রচন্ড গরম। তারপর দেখতে পেলেন যে দুটো লাইট জ্বলতেছে দুই রুমে এবং দুইটা ফ্যান চলতেছে, তখনও ঘুরতেছে জিনিসগুলো চলতেছে এবং বাথরুমটা ইউজ হয়েছে, বাথরুমে পানি দেখা যাচ্ছে, বাথরুমে মাত্র এমন লাগতেছে যে এই মাত্র গিয়ে বাথরুমটা ইউজ করে বের হয়েছে এমন। তারপর দেখতে পেলেন যে কিচেনও রান্না বান্না হয়েছে, ঠিক আছে, চুলা হালকা হালকা জ্বলতেছে, মানে এই মাত্র কোনো একটা ফ্যামিলি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে গেলে ঠিক যেরকমটা লাগবে ঠিক সেরকমই দেখাচ্ছে। তো উনারা যেটা করলেন, হয়তো মনে করছে কালকে রাত্রে এখানে কেউ ঢুকে গেছে বা চোর ডাকাতে এরকম কিছু, তো উনারা সবার আগে যেটা করলেন যে বারান্দায় চলে গেলেন, দেখতে পেলেন যে বারান্দাটা ভিতর থেকে দরজা বন্ধ করা এবং সব গ্লাস থাই গ্লাস এগুলো সবগুলোই মারা, অর্থাৎ কোনো কিছুই খোলা হয়নি, কোনো কিছুই ধরা হয়নি। চোর ঢুকার জন্য যেরকম গ্রিল কাটা হয় বা অন্য কিছু করা হয়, বাট জিনিসটা কিন্তু সেরকম না, একবার সব নর্মাল, সব ভিতর থেকে বন্ধ করা, দরজা জানালা সব ভিতর থেকে বন্ধ করা, আবার ভিতরের জিনিসগুলাই চলতেছে একবারে, মানে অটোমেটিকলি। টিভি হয়তো অটোমেটিকলি চলতে পারে, বাট কিভাবে একটা লাইট ফ্যান, তারপর আপনার বাথরুম গ্যাস, এগুলো কিভাবে নিজেরা নিজেরা চলবে, এটা ইম্পসিবল। তো উনারা যেটা এটা দেখার পরে উনি সরাসরি সৌদি আরবে সেই দম্পতিকে কল দেন, কল দেওয়ার পরে তাদের সাথে উনাদের কথা হয়। তো গার্ড জিজ্ঞেস করেন যে আপনি আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা কাউকে আপনার এই বাসায় ঢোকার জন্য অনুমতি দিয়েছেন কিনা, বা কাউকে চাবি হস্তান্তর করেছেন কিনা। উনারা বলছে যে না, চাবি আমাদের পাশেই আছে, এখনো আমাদের সাথে আছে চাবি, আর আমরা কাউকে আমাদের বাসায় ঢোকার জন্য কোনো প্রকার অনুমতি দেয়নি, ঠিক আছে, সুতরাং কেউ আমাদের বাসায় ঢুকতে পারবে না। তো উনারা যখন এই কথাটা বললো, সাথে সাথে গার্ড ওনাদেরকে ঘটনাটা বুঝিয়ে বললেন, বুঝিয়ে বলার পর উনারা হজের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে উনারা বাংলাদেশে আবার ব্যাক করলেন। ব্যাক করার পর উনি যখন বাংলাদেশে আসলেন, তখন তারা এই ঘটনা দেখলেন এবং পরে গার্ডকে দোষী করলেন, কিন্তু গার্ড সিসিটিভি ক্যামেরা প্রেজেন্ট সব কিছু দেখালেন। দেখানোর পর উনারা আসলে ভয় পেয়ে গেলেন অনেকটা। এই ছিল রাসেল ভাই আসলে আমার ঘটনা, আমার ফ্রেন্ডের সাথে যে যে ঘটনাটা সে আমার সাথে শেয়ার করেছে, এটাই ছিল আমার ঘটনা। তো আশা করি আপনার ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই প্লে করবেন এবং আপনি ভালো থাকবেন।
Hello.
Boot FM. The night comes alive with Gramophone.
Welcome back. Night comes alive with Gramophone. You are listening to Radio Futi, Radio FM. And Kori the Shumo Rat, Actor of the Cholish Minute. আমরা একদম শেষের দিকে, আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আছেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইত সরকার, আমি আসছি ডুয়েট গাজীপুর থেকে।
ওকে, চলে যাই আপনার ঘটনায়।
আচ্ছা রাসেল ভাই, আমি যে গল্পটা বলবো আসলে এটা আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা। এটা 2011 সালে আমি যখন ডুয়েট অ্যাডমিশনে ছিলাম, আগে বলি ডুয়েটের ইন্ডিয়ান ইউনিভার্সিটির পিছনে যে গ্রামটা ছিল, নাম তার পশ্চিম ভরুলিয়া। তো ওইখানে আমাদের ম্যাচ ছিল, ওইখানে আমরা অ্যাডমিশনের জন্য ম্যাচে থাকতাম। তো আমি যে ম্যাচে থাকতাম ওইটাতে দুইতলা, কিন্তু উপরে একটা ইউনিট নিচে একটা ইউনিট, এরকমই ছিল। তো উপরে ছিল চারটা রুম, তার ভিতরে একটা সিঙ্গেল, এবং সেই সিঙ্গেল রুমে ছিলাম আমি, আর বাকি রুমে সব দুজন করে থাকতো আর কি সবাই। তো রাসেল ভাই, আরেকটা বলে রাখা ভালো যে অ্যাডমিশনের সবাই পড়ালেখার ইয়েতে থাকে, তো অনেকের সিলেবাস বা পড়ার রুটিন এগুলো সব এক এক রকম। আমি রাত জেগে পড়তাম, এটা আমার রাত জেগে মানে পড়ার ইয়ে ছিল। তো আমি প্রতিদিন রাত্রে 3-4 বা কোনো দিন গেছে 2:30 পড়তাম, অথবা তারপরের দিন আবার মানে ঘুমাইতাম। তো এইভাবে, তো রাসেল ভাই, যখন আমি পড়তে লাগতাম তখন আমাদের যে বিল্ডিংটার পাশে একটা বাজার, এবং বাজারের সাথে একদম সাথেই একটা পিতরাস গাছ ছিল, যেটা মানে এটা কোনো ফল ওষুধি গাছের মতো, অথবা মানে কাঠ জাতীয়, মানে কাঠ খুব ভালো কাঠ হয় এই গাছ থেকে, সেই পিতরা গাছটা। তো আমি যখন পড়ালেখা করতাম এই সন্ধ্যার দিকে বা মিড নাইটের ওই দিকে, তো ওইখান থেকে সাউন্ড আসতো অনেক, ওখান থেকে অনেক সাউন্ড আসতো। সাউন্ড বলতে কি মনে হচ্ছে যে অনেকগুলো পাখি একসাথে মানে কিচির মিচির করতেছে, অথবা দেখা যাচ্ছে কি যে হয়তো ঝড় হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছে, এরকম যেরকম একটা সাউন্ড হয় ঠিক ওই রকম। তো সাউন্ডটা প্রথম পর্যায়ে মানে অল্প অল্প সময় ধরে হতো, বেশি লং টাইম হইতো না, আস্তে আস্তে হইতো। তো যখন আমি পড়ি, পড়ার মাঝে মাঝে এই সাউন্ডটা আমি পাইতাম, এটা হলো এশার আজানের পরে রাতে। তো এই সাউন্ডটা মানে দিন যত যায়, মাস যত যায়, আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যাট দ্য টাইমে এই সাউন্ডটা বাড়ার সাথে সাথে কি হয়েছে, ওই বাজার এবং পিতরা গাছটা যেইখানে ছিল তার সাথে আরেকটা রুম ছিল আমাদের একই মেসের এবং একই ফ্লোরের। তে ওই রুম থেকে আবার এমন একটা সাউন্ড আসতো যে মনে হচ্ছে যে কেউ টেবিল টান, মানে টান দিলে যেমন শব্দ হয়, অথবা ওইখানে যদি তার যে বেডটা, বেডটা টান দিলে যেমন শব্দ হয়, ঠিক মনে হচ্ছে যে কেউ ওই ধরনের মানে টেবিল টানতেছে অথবা বেডটা টান দিচ্ছে। তো যখন ওই ধরনের শব্দটা হয় মানে তখন আলটিমেটলি আমার পড়ার কনসেন্ট্রেশনে একটু সমস্যা হয়। তখন আমি ভাবি কী ব্যাপার, এরকম হওয়ার কথা বা কারণটা কী। মানে পরে আমি আমি দরজা থেকে বের হয়ে যাই, যখন যাই তখন দেখি না ওই রুমে যে ফ্রেন্ড ছিল ও পড়তেছে, তাহলে সাউন্ডটা কোথায়। কিন্তু আমি আমার রুম থেকে যখন বের হয়ে যাই তখন কোনো ধরনের সাউন্ড থাকে না। কিন্তু দেন আমি যখন রুমে আসি, রুমে এসে আমি যখন আবার মানে পড়তে বসি, ঠিক তারপরে দেখি কি যে সেই সাউন্ডটা আবার হচ্ছে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে মানে পরিমাণটা প্রতিদিনই হচ্ছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে টাইমটা বেশি হচ্ছে এরকম। তো এক সময় আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করি দিই এই বিষয়টা, যে এই বিষয় হয় তোমরা কি এই বিষয় কি জানো কি না। তো তার ভেতরে একটা ফ্রেন্ড ছিল নাম শাকিল, সে বলছে যে আমিও তো এই ধরনের সাউন্ড পাই কিন্তু এখন কি করা যায় বা এইরকম একটা বিষয় যে মানে ইয়েটা কি। তো এরপরে তো এই সাউন্ডটার থেকে প্রবণতা, এই সাউন্ডের শব্দটা সেটা মানে আমি শুনতে পাই বেশি, আমার অন্যান্য ফ্রেন্ড এই অল্প সময় শুনতে পায়। তো যাই হোক, তো একদিন আনুমানিক রাত 3টা, আমি 3টা পর্যন্ত পড়ি, পড়ার পরে আমি ঘুমায় পড়ি। তো 3টা পরে যে ঘুমাটা পড়, ঘুমে বেটে যাবো আর কি, ঠিক ওই সময়টা এই সাউন্ডটা আমি আবার পাই, এই সাউন্ডটাই আমি আবার পাই। তো এই সাউন্ডটা পাওয়ার পরে আমার মানে ঘুমটা কিন্তু একদম চলে যায়, যে আবার হয়তো এই সাউন্ড আসতেছে বা একটা মানে নিজের কাছে ভয় লাগে। তারপর আমি সিঙ্গেল রুমে ছিলাম একা একা সেই সময়। তো তারপরে আমি ওই সময় সাউন্ডটা যখন হয়, আমি যখন ভয়টা পাই তখন আমি আমার এই পাশের রুমে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডকে আমি ফোন দিই, সে পিক আপ করে না। তারপরে আমি আমার পাশের ম্যাচের একটা বড় ভাই ছিল তাকেও ফোন দিই, তার ফোনটাও আমি বন্ধ পাই। তারপরে সাউন্ডটা প্রায় 15-20 মিনিট হওয়ার পরে ছাদে মনে হচ্ছে কি যে একটা মানুষ ছাদের এই ফ্লোর থেকে এই ফ্লোরে মানে হেঁটে হেঁটে আসতেছে, এই ধরনের মানে আমি বুঝতে পারতেছি। যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে, তার উপরে মানে 2 তলা, তো উপরে ইয়ে নাই, একদম ফাঁকা। তো সাউন্ডটা এই ওই পার থেকে এই পার আসতেছে, এটা আমি শুনতে পাই যে মানুষ, একটা মানুষ হেঁটে হেঁটে এই পার আসতেছে। এই ধরনের কিছুক্ষণ হাঁটার পরে আবার মনে হচ্ছে কি যে যে এই ছোট ছাগলের বাচ্চা যেমন দৌড় পাললে যেমন শব্দ হয়, একবার ওই পার থেকে আসতেছে, একবার এই পার থেকে আসতেছে। এখন যখন এই ধরনের সিচুয়েশন হতে লাগলো, আমি মানে এতটা ভয় পাইছিলাম, মানে আমার আলটিমেটলি আমার মানে মানে অন্যরকম একটা ইয়ে ছিল যে আমি মনে হয় আর বাঁচবো না বা মারা যাবো, এই ধরনের একটা। হ্যাঁ, তারপর যাই হোক, তারপরে এই প্রবণতা আমি সকালবেলা উঠলাম, আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম। তো তারা বলল যে তুমি এই আর রাত জাগো না, তো সকাল সকাল ঘুমিয়ে পড়ো, এটা হতে পারে। তো তারপরে রাসেল ভাই আরেকটা কথা হচ্ছে কি, কিছুদিন পরে যখন এটা মানে আমাদের অ্যাডমিশনের কাছাকাছি সময় চলে আসে, তখন কি কি করছে ওই বাজারের যে মানে মালিক, তারা ওই বাজারটা এবং ওই গাছটা কেটে ফেল কেলার মানে ওখানে বিল্ডিং করছে, তো বিল্ডিং করবে যার জন্য ওটা কেটে ফেলছে। তারপরে থেকে আমরা আর এই ধরনের কোনো সাউন্ড পাইনি এবং মানে টোটালি ওই ধরনের আর কোনো মানে ব্যাড ইফেক্ট বা সাউন্ড এই ধরনের আমাদেরকে আসেনি। তো আলটিমেটলি আমরা পরে একদিন বুঝলাম যে এটা হয়তো জিনের বা এই ধরনের কোনো ছিল ওইখানে বাজার এবং ইয়েতে, যার জন্য আমরা ইয়ে করলাম। ঠিক আছে রাসেল ভাই, ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন, লিওন আহমেদ সানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিঙ্গার জয় বিশ্বাস, এছাড়াও রাফিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে তিনি ঢাকা থেকে শুনছেন, আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুদ্র ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা মার্টিন সেতু, এছাড়াও আছেন আদিত্য আহমেদ হৃদয়, এছাড়াও পলাশ আমাদের সঙ্গে আছেন, তুরাস তানজিম স্বপ্ন আমাদের সঙ্গে আছেন, প্রীতুল খান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে শাহরিয়ার ফয়সাল ফাহিম আছেন, আছেন আমাদের সঙ্গে অনেক তরফদার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তানহা আফরিন, তানহা আফরিন, এছাড়াও ফ্লোরেন্স ইসমাইল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মহিউদ্দিন মহিউদ্দিন মুরাদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিলয় সাদিক, নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আয়শা মিম, বি এম নিলয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এটা হচ্ছে বি এম তামিম খান, এছাড়াও আছেন মোহাম্মদ কিরণ, এছাড়াও আছেন সালমান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান সামি, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মবিনা আহমেদ মিথিলা, আছেন আমাদের সঙ্গে আব্দুল নূর তুষার শাহ, এছাড়াও মোহাম্মদ কিরণ সহ আরও অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছিলাম, ভূত এফএমের যে পেজটা রয়েছে www.facebook.com/bhootfm.rafel, সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে অনেকেই আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিরাজিতুল ইসলাম সিফাত, তাওহিদ সিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহিদ আহমেদ বায়ান, আমাদের সঙ্গে আছেন তৃষা চৌধুরী, আমাদের সঙ্গে তিনি বলছেন যে আমি তৃষা রাজশাহী থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই এই মুহূর্তে, এবং আপনি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং এই পেজটা থেকে আরও কিছু কমেন্ট আমি পড়তে চাচ্ছি। রাজিবুল আমাদের সঙ্গে আছেন, এস এম আবির আবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান হিরুক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুল ইসলাম শিমুল, এছাড়াও রিহান আহমেদ মনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইউনুস নবীন, আছেন আরিয়ান রাজ, এছাড়াও সাফা জনি আমাদের সঙ্গে আছেন, টিডি তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আকিব, এছাড়াও এস এম আবির আমাদের সঙ্গে আছেন, অমিত হাসান সিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইশফাক আহমেদ লিঙ্কন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি মেহেদি হাসান, আমাদের সঙ্গে আছেন এস আই শাহিদ ইসলাম, আছেন মোহাম্মদ রাব্বি, এম কে আরবিন আছেন আমাদের সঙ্গে, রাফিদুল ইসলাম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহিল রহমান চৌধুরী সহ আরও অনেকে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ভূতাশ্রমের সঙ্গে যারা ঘটনা পাঠিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে আমাদের এখানে আপনাদের ঘটনাগুলো শেয়ার করেছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা ইমেইল করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা ইমেইল পাঠাবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার শেয়ার করছি, ভূতাশ্রম এদের ওয়েট রেডিও ফুটকি ডট এফ এম, স্পেলিংটি হচ্ছে BHWTFM এদের ওয়েট RADIOFORJ.FM, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ বা লিখিতভাবে যেভাবে হোক আপনার ঘটনা শেয়ার করতে পারেন। আজকের মতো এই ছিল ভূতাশ্রম, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।